exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। রবিবারের রাতে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটসে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এই মুহূর্তে এবং থাকব ঘণ্টা দুয়েক সময়। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, সারা দেশব্যাপী বাংলাদেশের সবচেয়ে বড় রেডিও নেটওয়ার্কে এই মুহূর্তে আপনি কান পেতে আছেন। এবং আপনি যে অনুষ্ঠানটি শুনছেন সেই অনুষ্ঠানটির মূলত এফ এম ইন্ডাস্ট্রির ওয়ান অব দ্য মোস্ট চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, এবং যেটার একটা আপডেটেড ভার্সন আমরা বলতে পারি সিক্রেটস। যারা আমাকে অনেক লম্বা সময় ধরে শোনেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি আগে অন্য একটি রেডিওতে কাজ করতাম এবং পরবর্তীতে এই রেডিওতে আসা, যেটা আমার জন্য একটা বড় চান্স আমি মনে করি, যে এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়া। সো ইটস আ লার্জ নেটওয়ার্ক, এবং যারা শুনবেন তাদেরকে আমাদের একটি মাত্র মেসেজ দেবার আছে আজকের এই অনুষ্ঠান থেকে। এবং সবসময় সিক্রেটস যে কথাটি বলে, অন্যের ভুল থেকে আপনি শিক্ষা নিন, কারণ ভুল করে অপরাধ করে কোনো না কোনোভাবে জীবনে সেই পরিণতির দিকে যেতেই হয়। যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, ধর্মে বিশ্বাস করেন, আমরা তাদের জন্য কথাটা বলি। যদি কেউ না জানে তো আপনি জানেন যে কোন ভুলের মাশুল আপনাকে দিতে হচ্ছে বা কি অপরাধ আপনি করে আজকে এই পরিণতির মধ্যে রয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় শাস্তি, সামাজিক শাস্তি, পারিবারিক শাস্তি তো আছেই। আমরা মূলত এমন কিছু গল্প এখানে উপস্থাপন করবার চেষ্টা করি, আমরা দেখাই যে একজন অপরাধী ধীরে ধীরে কিভাবে অপরাধের দিকে যান, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে তিনি কিভাবে অপরাধটা করেন, এবং তৃতীয়ত হচ্ছে এখানেই শেষ না, অপরাধের পরে তার পরিণতি কি দাঁড়ায়। আমরা সবসময় যে কথাটি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা নিন। একজনের ভুল, একজনের অপরাধ, একজনের অপরাধ থেকে পরিণতি দেখে আপনি শিক্ষা নিন। যদি আপনার মনে হয় যে আপনি অপরাধের মধ্যে আছেন কিংবা ভুলের মধ্যে আছেন কিংবা ভুল করতে যাচ্ছেন, তাহলে থেমে যান, কারণ ভুলের পথ, অপরাধের পথ কখনোই আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে না। তো চলুন, কে রয়েছে আজকে আমার সঙ্গে, শুরু দিয়ে তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলুন।
আমার নাম মোহাম্মদ রাফি।
মোহাম্মদ রাফি, সো রাফি বয়স কত এখন?
আমার বয়স সামনে 16 ডিসেম্বর 19 পড়বে।
19 পড়বে, সো তুমি 18 বছর বয়স। আমি তোমাকে তুমি করেই বলছি। আর তোমার বাড়ি কোথায়, মানে জন্ম জেলা?
আমার জন্ম জেলা হচ্ছে কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে, আচ্ছা। তো তুমি আজকে তোমার জীবনের কিছু ভুল সিক্রেটসে বলতে এসছো, কেন বলতে এসছো?
আসলে ঘটনা ঘটে যাওয়ার পরে নিজে উপলব্ধি করতে পারি যে বিগত দিনে যে ঘটনা, মানে কাজগুলো করলাম সেগুলো ঠিক না।
যখন তুমি এই জিনিসগুলো করছিলে তখনও কি বুঝতে পারছিলেন না যে এই কাজগুলো ঠিক হচ্ছে না?
আসলে যখন আমি এই কাজগুলো করতেছিলাম তখন, মানে একসাথে তো আর এত বড় অপরাধ করি নাই, কিন্তু ছোট ছোট থেকে যখন।
দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, নোট দিস। আমরা গল্প শুরু করছি যে একসাথে এত বড় অপরাধ করেনি সুতরাং রিয়ালাইজেশনটা হয়নি। ও যেটা করেছে ছোট 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 করে অপরাধ করতে 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 অপরাধের ধরনটা এত বড় হয়ে গেছে, ওই সেই কথার মতো যে বিন্দু বিন্দু কণা থেকে সিন্ধুর জন্ম, সিন্ধু নদের জন্ম, ঠিক আছে। সুতরাং আজকের এই গল্পটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওর গল্পটা অনেকের জীবনের সাথে মিলে যাবে, অনেকের জীবনের সাথে। ওকে, কি নাম বলছিলেন?
মোহাম্মদ রাফি।
রাফি, সো শুরু করেন আপনি, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলার আছে।
তো আমি আমার গল্প শুরু করার আগে একটু আমার আব্বু আর আম্মুর ডিটেলসটা একটু জানাই সবাইকে।
শিওর।
তো আমার আব্বু আমার মতোই ছোট থাকতে যখন 20 বছর তখন চট্টগ্রামে আসে কাজের উদ্দেশ্যে কর্মস্থল ঠিক করার জন্য। তো এখানে চট্টগ্রামে থেকেই কর্মস্থল ঠিক করে কাজকর্ম করে ওইখানেই পারিবারিকভাবে আমার আম্মুর সাথে আব্বুর বিবাহ হয়। তো আমার ভাইয়ার জন্ম হয় 1996 সালে। তো এরপর পরে আমি 1998 সালে 16 ডিসেম্বরে জন্মগ্রহণ করি। তো দিনগুলো খুবই ভালো যাচ্ছিল, কিন্তু আব্বু মানে আমার আব্বুর যে মেজাজ খুবই, তিনি খুব উগ্র মেজাজি। তার যখন মাথা মানে মাথা যখন গরম হয় তখন তিনি খুব মানে কি বলবো খুব ভয়ঙ্কর হয়ে ওঠেন। আচ্ছা যাই হোক, আমি আমার কথাটাই বলি। আমার যখন 6 বছর বয়স, আমি তখন ক্লাস শিশু শ্রেণীতে পড়ি। আব্বা আম্মুর খুব যেহেতু দ্বিতীয় সন্তান আমি, তাও ছোট, তো খুব ভালোবাসত, আমাকে আদর করত। তো তখন আমাদের একটা দোকান ছিল, আব্বু ওই দোকানটা চালাতো, ভাইয়া পড়তো ক্লাস 3-তে আর আমি পড়তাম শিশু শ্রেণীতে। তো আব্বুর পাশাপাশি ভাইয়াও দোকানে বসত। তো ভাইয়া দোকানে বসত, এদিক দিয়ে পড়ালেখা চলছে, খুব ভালো চলতেছিল। যখন আমি শিশু শ্রেণী থেকে 1 উঠি তখন আমার রোল হয় 1, তখন আব্বা আরো অনেক খুশি হয়। আব্বুই খুশিতে আমার জন্য অনেক কিছু কিনে আনে, যেটা আমার এখনো খেয়াল আছে। তো এভাবে করে আমি ক্লাস 2 পাশ করার পরে ভাইয়া তখন যখন ক্লাস 5 উঠে তখন তার পড়ালেখাটা ছেড়ে দিতে হয়, কারণ আব্বু ভাইয়াকে বলছিল যে একা তার দ্বারা দোকান চালানো সম্ভব হচ্ছিল না, যাতে ভাইয়া আব্বু সহযোগিতা
করে। কিসের দোকান ছিল?
মোদির দোকান।
যখন তোমার ভাইকে এটা বললো যে ক্লাস 5 এ পড়াবো, তখন তুমি কোন ক্লাসে পড়ো বা তোমার বয়স কত?
আমি তখন 3-তে।
ক্লাস 3-তে, ওকে, 2 বছর ছোট বড় তোমরা।
তখন ভাইয়াও তো এতটুকু পড়ালেখা সম্পর্কে ধারণা ছিল না যে পড়ালেখা ভবিষ্যতে কতটুকু কাজে লাগবে বা এরকম। তো ভাইয়া একটু মানে কি পড়ালেখা করতে চাইতো না, তো ভাইয়াও আব্বুর কথা মেনে নিল, দোকান পড়া শুরু করলো। তো এরকম আমিও আচ্ছা সরি, তখন এর পাশাপাশি ভাইয়া যখন দোকানে বসে, এর পাশাপাশি আমাদের আরেকটা দোকান নেই, একই গলিতে আরেকটা দোকান নেই। তখন আমাদের 2টা দোকান, একটা ভাইয়া চালাতো মোদির দোকান, আর একটা চালাতো তরকারি এবং প্লাস মোদির দোকান, সেটা আব্বু চালাতো। তো আমিও মাঝের মধ্যে দোকানে সময় দিতাম। তো আমার লাইফের প্রথম ভুল এখান থেকে শুরু, যে আমি যখন দোকানে বসতাম তখন আমি দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করতাম।
তুমি প্রথম দিন যেদিন টাকা চুরি করলে সেদিনের ঘটনাটা মনে আছে?
জি।
আচ্ছা, সেদিনের ঘটনাটা কি ছিল আমাকে একটু বলো তো।
সেদিন আমি স্কুল থেকে আসলাম, তখন ছিল প্রায় 4:30। তো আসার পর আব্বু বলতেছে যে তুই একটু দোকানে বস, আমি গোসল করে খাওয়া দাওয়া করে আসি। তো সেদিন সারাদিনের বেচা কেনা ছিল। তো তখনকার সময়ে আব্বু, আমি স্কুলে যাওয়ার সময় আব্বু আমাকে জাস্ট 2 টাকা দিত। ওই 2 টাকা দিয়ে আমি অনেক কিছু খেতে পারতাম, তারপরও কেমন জানি মনে হলো যদি আর কিছু টাকা হয় তাহলে বন্ধু বান্ধব নিয়ে একটু মজা মানে আনন্দ করা যায় আর কি স্কুলে। তো এরকম করে আমি প্রথম দিনেই, আমার এখনো খেয়াল আছে, প্রথম দিনে আমি একটা 500 টাকার নোট নিই। তো 500 টাকার নোট আমি নিয়েছিলাম, যেটা এখন শার্টের হাতার মধ্যে ভাঁজ করে নিয়েছিলাম, যেটা আমার আব্বু বলতে পারে না, আর আব্বু অতটুকু সন্দেহ করে প্রথম প্রথম আমাকে। তো এভাবে করে চলে, এভাবে করে আমি প্রতিদিন টাকা নিচ্ছি, নিয়ে স্কুলে যাচ্ছি, বন্ধুদের সাথে ঘুরতেছি, খাইতেছি, আমাদের এদিকে সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছি। তো দিন ভালোই চলতেছিল। তো যখন আমি ক্লাস 5 উঠি তখন আব্বু দোকানটা সেল করে দেয়, কারণ তখন এলাকাতে দোকান বেড়ে যাচ্ছিল, এবং আল্লাহর রহমতে আমি কখনো বলবো না যে আমাদের দোকান লসে ছিল, ভালোই লাভে ছিল মোটামুটি। কিন্তু আব্বু বলতেছিল যে এই এলাকায় দোকান দিয়ে তেমন ভবিষ্যতে কোনো কাজ আসবে না, যদি এখনো ভালো ইনকাম হয় কিন্তু ভবিষ্যতে কোনো কাজ আসবে না, আব্বুর যেটা কথা ছিল। যার কারণে আব্বু দোকান বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে ভাইয়াকে চাকরির জন্য বলে, যেহেতু পড়ালেখা করার সময় নেই, আর ফ্যামিলিতে আমার আব্বু একা ইনকাম, আর এদিক দিয়ে আমি বড় হচ্ছি, প্লাস ওদিক দিয়ে আমার বোনও হলো, তখন সংসারের প্রেশারটা আরো বেড়ে গেল। তো আব্বু দোকান দুটো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ভাইয়া জব করে, আব্বু নিজের আগের পেশায় জড়িত হয়ে আবার সিএনজি চালায়। আগে ট্যাক্সি চালাইতো, কিন্তু ট্যাক্সি উঠে যাওয়াতে তখন সিএনজি আসছিল, সিএনজি চালায়। তো আমার বোনও আসলো, ভালো চলতেছিল এরকম, কিন্তু ওদিক দিয়ে আমার দোকান থেকে টাকা চুরি করার যে ইয়াটা ছিল ওটা অফ হয়ে গেল। আব্বু দোকান যখন বিক্রি করে তখন প্রায় ওইখান থেকে 45,000 মোটামুটি এরকমই পাইছিল।
আচ্ছা,
তো এগুলো রাখছিল আমাদের সুকেসের যে ডয়টা ছিল ওইখানে। তো আমি কি করতাম, ওইখান থেকে আস্তে করে আম্মু যখন কাজকামে বিজে থাকতো, যখন রান্না করে যাইতো বা কোন একটা জায়গায় গেলে, ঘর থেকে মানে বেডরুম থেকে বেরোলেই আমি চাবিটা নিয়ে আস্তে করে ডয়টা খুলে ওইখান থেকে একটা নোট নিয়ে নিতাম,
ওই যে টাকাটা বিক্রি করে ওখানে রাখা হয়েছিল।
হ্যাঁ, ব্যাংক থেকে তুলে রাখা হয়েছিল। ওইখানে
কত টাকা ছিল? ওখানে
ওইখানে 35,000-এর উপর ছিল।
35,000-এর উপর ছিল। আপনি যখন এই কাজটা করছেন তখন আপনি ক্লাস 3-তে পড়েন?
না, 5-এ।
তখন 5-এ আপনি একটু বড় হয়েছেন। এই টাকাটা নিয়ে আপনি কি করতেন?
এই টাকাটা নিয়ে আমি স্কুলে যেতাম, খুব ভালো খাবার, ভালো দামি দামি খাবার খেতাম, বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে ঘুরতে যেতাম, সব বিল আমি দিতাম বন্ধু বান্ধবের। আর বন্ধু বান্ধবরা তখন আমার জন্য খুব প্রিয়, মানে পাগল ছিল।
মানে যেহেতু আপনি পয়সা খরচ করেন, সুতরাং ওকে ওকে, এবং পয়সা যেহেতু খরচ করেন সুতরাং একটা লিডার লিডার একটা ভাবও নিশ্চয়ই ছিল, লিডার। ওকে, ঠিক আছে, বলেন। হ্যাঁ, তারপর
তো এভাবে চুরি, এভাবে ঘর থেকে অনেকবারই নিছি, যার কারণে এক সময় যখন আব্বু আম্মুর থেকে টাকার হিসাব চাই, তখন আমি নিজে সন্ধ্যার সময় ঘরে ছিলাম, পড়তেছিলাম, আম্মু পড়াচ্ছিল, আমি বেডরুমে ছিলাম। তো আম্মুর থেকে যখন টাকার হিসাব চাই, তখন আম্মু টাকাগুলো বের করে আগে নিজে একা গোনে একবার। তো দেখে এখানে অনেক টাকা শর্ট, যেটা আম্মু খরচ মানে ভুলও খরচ করেনি এত টাকা। তো এখন আম্মু জিজ্ঞেস করতেছে আমাকে যে রাফি, এখান থেকে এত টাকা শর্ট কেমনে হলো? তো আমি বললাম আম্মু আমি কি বলবো, আমি তো এসব কিছু ধরিও না।
পরিবারের কেউ আপনাকে কোনো সন্দেহ করতো না?
না, আমি যেহেতু ছোট ছিলাম
সুতরাং সন্দেহটা করতো না,
সন্দেহটা করতো না।
এগুলো একটু নোট রাখবেন। হ্যাঁ,
আর তো এর পরবর্তীতে আম্মু কেমনে কেমনে জানি নিজের থেকে টাকা দিয়ে ওই ফিলটা মানে গ্যাপটা পূরণ করে আব্বুকে টাকাগুলো বুঝিয়ে দেয়।
আচ্ছা, তার আগে আপনি আমাকে একটু বলেন যে আপনার মা যেহেতু টাকাটা পূরণ করলো, আমার এখানে কিছু জিজ্ঞেস আছে, সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করেছে বা আপনার মা তাহলে বাবার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেনি যেহেতু সে নিজের টাকাটা দিয়েছে?
জি।
আপনার মার সঙ্গে বাবার সম্পর্কটা কেমন ছিল? আপনার আপনি কি কখনো দেখেছেন ওই বয়সে যে মা বাবার মধ্যে সম্পর্কটা খারাপ? বা
আসলে মা বাবার মধ্যে মানে আমাদের ফ্যামিলিতে আম্মুর সাথে আব্বুর কোন মানে খুব ভালো একটা রিলেশন ছিল, কিন্তু আব্বুর যখন মাথা খারাপ হতো তিনি খুব ভয়ঙ্কর হয়ে উঠতেন,
মার গায়ে কি হাত তুলতেন?
হ্যাঁ, মানে এত পরিমাণের ভয়ঙ্কর হতেন যে তাকে ওই মতো চিনাটা বড়ই দায় ছিল।
ওকে, বুঝতে পেরেছি আমি। ঠিক আছে, সেই ভয়ের জায়গাটা থেকে হয়তো বা আপনার মা নিজে থেকে পয়সাটা দিয়ে ওটা ব্যবস্থা করে রেখেছেন। জি, বলুন। তারপর
তো এর পরবর্তীতে আব্বু সিএনজি চালাচ্ছে, ভাইয়া জব করতেছে, আমি ক্লাস 5 পাশ করলাম ভালো একটা পয়েন্ট দিয়ে, আমার বোনও বড় হতে লাগলো, এদিক দিয়ে খুব ভালো দিনকাল যাচ্ছিল। তো যখন আমি ক্লাস 5 পাশ করি তখন আমি চিরাং স্টিমিল হাই স্কুল চট্টগ্রামের বিখ্যাত একটি স্কুলে ভর্তি হই, ভালো ভালো মানে একটি স্কুল। তো ওইখানে ভর্তি হওয়ার পর আমি একটা কোচিংয়ে ভর্তি হলাম। তো আব্বু আর ভাইয়া যেহেতু বিজি আর আম্মু যেহেতু ঘরের কাজে বিজি, সেহেতু আমার স্কুলের এত কেয়ার করতো না, তারা মানে খোঁজ খবর নিত না। তো আমি স্কুলে যেতাম, প্রাইভেটে যেতাম, এরকম করতাম। তো প্রাইভেট 6 থেকে যেটা হলো 5-এর 1 মানে ক্লাস শিশু থেকে 5-এর বেতন কিন্তু আম্মু নিজেই দিয়ে আসত টিচারের কাছে।
ওকে,
কিন্তু ক্লাস 6 থেকে আম্মু আমাকে দেওয়া শুরু করলো। তো যেহেতু আমার একটু টাকা উড়ানোর অভ্যাস আছে, তো সেহেতু আমি টাকাটা নিয়ে খরচ করা শুরু করলাম।
ওকে,
এরকম 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের সময় আমার টিচার আমাকে বলতেছে যে রাফি তোমার তো ডিউ আছে বেতন। তো আমি বললাম স্যার ঘর থেকে এখনো দেয় নাই, যদি দেয় তাহলে আমি আর আমি যে এখন যে নক করব দিলে আমি আপনার কাছে দিয়ে যাব।
আচ্ছা,
তো এটা বলার পরে স্যার কেমন জানি বুঝতে পারলো, ওনার সন্দেহ হলো জিনিসটা যে 4 মাস হলো একটা ফ্যামিলি থেকে কেমনে বেতনটা না দেয়। তো উনি কেমনে কেমনে জানি আমার ফ্রেন্ড সার্কেল থেকে নাম্বার নিয়ে আমার ঘরে নক করলো। ঘরে নক করার পর আমি যখন স্কুল থেকে ঘরে ফিরি, ঘরে ফিরার পরে বলতেছে যে রাফি তোমাকে তো আমি প্রতি মাসে বেতন দিই,
তুমি
কি করো? আমার মা
বলতেছে
বলতেছে প্রতি মাসে তোমাকে আমি বেতন দিই, তুমি প্রাইভেটে বেতনগুলো কি করো? তো আমি বলতেছি আম্মু কই আমি তো দিয়ে দিই। বলতেছে মিথ্যা কথা বলতেছে কেন, তোমার স্যার আমাকে কল দিছে। তো এরপর আমি আর আম্মুকে কিছু বলি না, আম্মু আমাকে অনেক বকাঝকা এবং মারধরও করে। আর আম্মু সেটা আব্বুর সাথে কখনো শেয়ার করে নাই, কারণ যেহেতু আমি আগে বললাম যে আব্বু যখন রেগে যায় তখন তিনি অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এরকম আম্মু ওই বেতনটা আবার দেয় টিচার, তখন আম্মু নিজে যেয়ে দিয়ে আসে বেতনটা, স্কুলের বেতনটা আম্মু যেয়ে দিয়ে আসে। তখন আমার ভাইয়া যখন জব করতো তখন একটা মেয়ের সাথে রিলেশন হয়, ওইটা কেমনে জানি আব্বু জানতে পারে। তো জানতে পারার পরে ভাইয়াকে এমন মারা মারে যে ওই আমরা দেখে থাকি যে তাবুর কতগুলো অ্যাস্টেন্ট থাকে না স্টিলের মতো, ওই অ্যাস্টেন্ট দিয়ে আমার ভাইয়াকে অনেক মারধর করছে এবং মাথায় আঘাত করছে। তো এর পরবর্তীতে আমি যখন চিল্লাচিল্লি করতেছিলাম আঙ্কেলকে ডাকার জন্য চেষ্টা করতেছিলাম, তখন আব্বু আমাকে মারে, তখন আমাকে মারে যে গাছ দিয়ে। তো মারার সময় আমার হাতের কনিতে পড়ে, হাতটা কনিতে আঘাত পেয়ে মস্কে যায় যেখানে।
ওকে
আচ্ছা, এরপর
তখন তুমি কোন ক্লাসের স্টুডেন্ট?
তখন আমি সেভেন,
ক্লাস সেভেনে পড়ো। ওকে,
তখন আম্মু কোনো মতে পাশের ঘরে নিয়ে যায় বরফ দিয়ে সুস্থ করে এবং আমাকে ওষুধ টষুধ কিনে দেয় আম্মু। তো এভাবে যাচ্ছে সময়। তো এর মধ্যে ক্লাস সেভেনের লাস্টের দিকে, মানে কি যখন আট মাস, কারণ আমরা তো বারো মাসে এক বছর হয় আর তখনই আমাদের একটা ইয়ার শেষ হয়। তো যখন আট মাস চলে তখন আব্বু বাহিরে চলে যায় সিএনজি চালানো বাদ দিয়ে, সেখানে আমার একটা আমার আম্মুর বোনের স্বামী থাকতো, তো ওইখানে চলে যায় আব্বু। তো ওইখানে চলে যাওয়ার পরে প্রায় 3,500 টাকা মতো খরচ হয়। তো আব্বু ওইখানে যায়, যাওয়ার পরে এদিকে আমি আমার একটা বড় ভাই ছিল, আমি একটু খেলাভক্ত ছিলাম, এখনো আছি অনেকটা খেলাভক্ত আমি। তো আমি একটা বড় ভাইয়ের সাথে পরামর্শ করে এবং বড় ভাই আমার খেলা দেখে উনি নিজেও আমাকে পরামর্শ দিয়েছিলেন।
এই পরামর্শ জায়গা থেকে আমি একটু জাস্ট একটু পিছনে যাই, কারণ আমার অনেক কিছু মনে থাকবে না গল্পটা যখন সামনের দিকে চলে যাবে। সরি প্রিয় শ্রোতা, একটু ইন্টারাপ্ট করছি, বাট এটা খুব ইম্পর্টেন্ট।
ওকে,
তোমার ফ্যামিলিতে কি তোমার বাবা কিংবা মা কখনো তোমাকে বোঝাতো এই বিষয়টা যে বাবা দেখো এই টাকাটা খুব কষ্টের টাকা, এত পরিশ্রম করে তোমার বাবা এই টাকাটা রোজগার করতেছে সিএনজি চালিয়ে কিংবা এটা বিক্রি করে, এবং তোমাদের যে আর্থিক অবস্থাটা সবকিছু মিলিয়ে, এটা কি তুমি বুঝতে ওই সময়টাতে বা কেউ কি তোমাকে বোঝাতো না
বলতে আমি জিনিসটা নিজেও বুঝতাম না। আর দ্বিতীয়ত আপনি ভাইয়া যেটা বলতেছেন যে আমার ফ্যামিলি থেকে আমাকে বোঝাতো কিনা, তো আসলে আমার মা ছাড়া ওটাকে ধরতে পারে নাই।
এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় প্রিয় শ্রোতা, অনেক সময় ছোটদেরকে আমরা মনে করি যে ওরা আসলে এইসব বৈষয়িক বিষয়গুলো বোঝে না, অল্প করে হলেও ওদেরকে ধারণা দেওয়া উচিত যে এই পয়সাটা কিভাবে ইনকাম হচ্ছে এবং এই পয়সাটা খরচ করলে ওকে কিভাবে খরচ করা উচিত। এবং আমি খুবই একটা বলা যেতে পারে গ্রামীণ একটা নিম্নবিত্ত পরিবারে বড় হয়েছে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, এবং জানি না আমি নিজেকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি কারণ আমার কাছে এটাই মনে হয়, যেমন বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, যেই পয়সাটা আসতো ওই পয়সাটার মর্যাদাটা কি সেটা আমার মা আমার সবসময় আমাদের সঙ্গে শেয়ার করতো। সো আমি আমার স্ট্রেংথটা বুঝতাম, ক্যাপাবিলিটিসটা বুঝতাম যে আমি যদি একটা শার্টের জন্য তার কাছে আবদার করি তাহলে সেকেন্ড শার্টটার জন্য করা যাবে না। এটা হয় কি, মানে এটা বাচ্চারা অটোমেটিক্যালি বুঝতে শেখে। তুমি যেহেতু র্যান্ডামলি পয়সাটা চুরি করছো, তো তোমাকে এই লেসনটা যদি কেউ দিত পরিবার থেকে তাহলে হয়তো ওটা সেখানেই স্টপ হয়ে যেতে পারত, যে কারণে আমি বলছি, কারণ একটা অপরাধ কিন্তু আরেকটা অপরাধের সূচনা করে দেয়, শাখা প্রশাখা বৃদ্ধি পায়, যেটা তুমি শুরুতেই বলছিলে যে ছোট 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 করে করেছি এবং বড় অপরাধের দিকে চলে গেছি। বলো তারপর।
তো ওই ভাইয়ের সাথে কথা বলে এবং ভাই আমাকে পরামর্শ দেয় যে আমি একটা ক্রিকেট একাডেমিতে ঢুকে প্র্যাকটিস করার জন্য। তো আব্বু চলে যাওয়ার পরে কয়েকটা মাস ভালোই ছিল, ভালো ছিল বলতে ঘরে কিছু টাকা পয়সা রেখে গিয়েছিল, ওইগুলো দিয়ে ভালোই চলতেছিলাম। তো আব্বু
তখন কোথায়, বিদেশে? কোন দেশে?
তখন ওমানে ছিল,
ওমান মাস্কাট। ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি সিক্রেটস নিয়ে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, দ্য লার্জেস্ট FM নেটওয়ার্ক ইন বাংলাদেশ। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality,
Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে রাফি কনফেস করছে। আমি কথা না বাড়িয়ে রাফির কাছেই ফিরতে চাই। ইন দ্য মিন টাইম আপনাদেরকে বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি শুধু আমরা অনলাইনে দিই আমাদের ইউটিউব চ্যানেলে। fusionb.com নামে একটি ওয়েবসাইট আছে, যারা বিভিন্ন রেডিও থেকে কন্টেন্ট নিয়ে সেখানে আপলোড করে, যেটা অবৈধ, এবং আমাদের চ্যানেল থেকেও তারা এই কন্টেন্টগুলো নিচ্ছে, জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের নিয়ে সেখানে আপলোড করছে। আমরা তাদেরকে গত অনুষ্ঠানে সতর্ক করেছি, আজকেও সতর্ক করছি, এবং আমরা চাইব যে আমাদের জীবন গল্প এবং সিক্রেটস এর যতগুলো এপিসোড তারা ওখানে আপলোড করেছেন, যেহেতু আপনারা রেডিওটা এখান থেকে অনুষ্ঠানটা কেটে ওখানে বসান, আপনারা নিশ্চয়ই শুনবেন, সে কারণে আপনাদেরকে বলা, প্রত্যেকটি এপিসোড আপনারা ওখান থেকে খুব দ্রুত সরিয়ে ফেলুন, নইলে আপনাদের বিরুদ্ধে আমরা আইন অনুক ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ICT অ্যাক্ট কতটা পাওয়ারফুল। সুতরাং আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এতদিন যা করেছেন বুঝে না বুঝে, যেহেতু এই কন্টেন্টগুলো ঢাকা এফএম এর পেইড কন্টেন্ট, সুতরাং এগুলো নিয়ে অন্য কেউ এই কাজটা করুক এবং এটা আমাদের প্রচারে সমস্যা হচ্ছে, এই জন্য আমরা আপনাদেরকে প্রথম পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম। আমরা এখনও দেখতে পাচ্ছি আপনারা এই কাজটা করে যাচ্ছেন, আপনাদেরকে শেষবারের মতো সতর্ক করছি, প্লিজ স্টপ দিস ইমিডিয়েটলি। ওকে, যেখানটা আমরা ছিলাম রাফি, তারপর
তো আব্বু ওমান মাস্কাট চলে যায়, তো ওইখানে গিয়ে তিনি গত পাঁচ মানে যখন যায় তার থেকে পাঁচ মাসের মধ্যে একটি টাকা পাঠাতে পারে নাই এই কারণে, কারণ ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ফ্রি ভিসায়, কিন্তু ভিসার দামটা আঙ্কেল নিয়ে নিয়েছিল, কারণ আব্বু বাংলাদেশে থাকার সময় ভিসার মূল্যটা বোঝে নাই, কিন্তু ওইখানে গিয়ে বুঝতে পারছে উনি কত বড় মানে প্রতারণা করছে আমাদের সাথে। তো ওইখানে যাওয়ার পর আব্বুকে কোনো ধরনের সাইড দেওয়া হচ্ছিল না, কারণ একটা মানুষ যদি নতুন কোন একটা জায়গায় যায়, তাকে যদি কোনো ধরনের সাইট বা কোনো ধরনের হেল্প যদি কোনো কিছু দেওয়া না হয়, তাহলে সে মাসে নতুন জায়গায় সে কোনো কিছু করতে পারে না। তো আব্বু সেরকম কোনো ধরনের আব্বু সাইট দিচ্ছিল না, এবং একটা মানুষ যে জেনারেল ডিউটি করার পর একটা আউট একটা ইনকাম করার, মানে ওটা বাইরে যারা আছে সবাই করে, জেনারেল ডিউটির পর তার একটা আউট ইনকাম করে। তো আব্বুকে সেই ইনকাম আব্বু সেটা আউট কাজটা করতো, কিন্তু ইনকামটা নিতোকে ওই সে আমার আঙ্কেল নিয়ে নিত, কারণ আঙ্কেলের উপর কিছু বলতে পারতেছিল না, কারণ যেহেতু আঙ্কেলের আন্ডারে গেছিল, আর পতাকাটা ওইখানে কিন্তু একটা পতাকা থাকে, যেটা বেরিলে ওই পতাকাটা না থাকলে পুলিশে ধরে ওই দেশের, তো ওই পতাকাটাও আঙ্কেল নিয়ে রাখত। তো আব্বু এরকম অনেক কষ্টে দিন যাপন করার পর তো আব্বু পাঁচ মাস পর থেকে 20,000 টাকা পাঠানো শুরু করলো, কিন্তু আব্বু যে এখান থেকে 3,500,000 টাকা খরচ করে গিয়েছিল, এগুলোর অর্ধেক ছিল ক্যাশ মানে আমাদের সঞ্চিত টাকা, আর অর্ধেক ছিল মানুষ থেকে লোন নেওয়া টাকা। যে পাঁচ মাস পর 20,000 টাকা করে পাঠানো শুরু করলো, সেই 20,000 টাকাগুলো লোন পরিশোধের কাজে লাগতেছে, আর এদিক দিয়ে আম্মু জব নিল, ভাইয়াও চাকরি করতেছে। তো তখন এমন একটা অভাব পড়ছে ঘরের মধ্যে, ভাইয়া আমি আপনাকে বুঝাইতে পারবো না ভাইয়া, আম্মু আমি নিজে চোখে দেখছি, আম্মু এখনো বলে আব্বুকে মানে আসার পর বলল আর কি, যে আধা কেজির একটা মাছ কিনে এনে ওইটাকে ছোট ছোট পিস করে ভাইয়া এক সপ্তাহ খাওয়া বা তিন দিন খাওয়া, বা আম্মু ওই মাছটা খেতই না, আমাদেরকে দিত জাস্ট, আমাদের তিন ভাই বোন।
বাবা তখন কোথায়? মানে
বাবা মানে অনেক কষ্ট করতেছে। তো
তুমি চুরিটা করতে
না, তখন এই জিনিসটা আমাকে এতই হার্ট করলো, আমি নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করি।
ফাইন, ফার্স্ট টাইম তুমি রিয়ালাইজ করলে যে আলটিমেটলি কাজটা তোমার করা ঠিক হয়নি। এটা তোমার কোন ক্লাসে গিয়ে?
এটা তখন আমি 7 ওই যে 8 মাস বললাম,
8 মাস ওই সময়টাতে,
এইটে নতুন উঠ মানে এইটে 2 মাস।
ওকে, তারপর
তো আমি চিন্তা মানে রাতে ঘুমানোর সময় চিন্তা করতাম যে আমি যে এতদিন টাকাগুলো যে চুরিটা করছি মানে যে ক্ষতিটা করছি সে টাকাগুলো আজকে যদি থাকতো, তাহলে বেশি কিছু না সামান্য কিছু একটা করা যাইতো। আচ্ছা, তো আমি এরপর থেকে নামাজ কালাম শুরু করলাম, পড়ালেখা মন দিয়ে করতেছি, এমনকি আমার বোনকেও খুব কেয়ার করতেছি, আম্মুকে যতটুকু পারি হেল্প করতেছি।
তখন তোমার একটা বোন হয়েছে?
জি। ওকে, তখন আমার বোনটা যখন আমি 8 ছিলাম তখন আমার বোনটা ক্লাস 2 এ। তো আমি ওদিকে আবার ক্রিকেট প্র্যাকটিস চালাচ্ছি, তো ক্রিকেট প্র্যাকটিসটার জন্য কিন্তু ভাইয়া প্রথম প্রথম ইনস্ট্রুমেন্ট কেনার জন্য বলেন বা ড্রেস কেনার জন্য ভর্তি হওয়ার জন্য অনেক টাকা একটু ব্যবসা সেবার আছে। তো ওই যে আমি যে ভাইয়াটার সাথে কথা বললাম সেই ভাইয়াটা মানে সে ভাইয়াটার সাথে শেয়ার করার পরে ফ্যামিলি অবস্থাটা উনি অনেকটা আমাকে হেল্প করে। তো হেল্প করার পরে আমি চট্টগ্রামে একটা বিখ্যাত একটা দলে মানে প্র্যাকটিস টিমে একটা ভর্তি হলাম, তো আমি নামটা প্রকাশ করতে চাচ্ছি না।
ঠিক আছে।
তো ওইখানে খেলার পরে অনেকটা মানে ভাইয়া আমাকে খুব সাপোর্ট দিচ্ছে এবং কি ভাইয়া কোচের সাথে পরিচিত ছিল উনিও মানে কি খুব একটা ভালো সাপোর্ট দিচ্ছে, আমিও মন দিয়ে প্র্যাকটিস করতেছি পড়ালেখা করতেছি। তো এক সময় একটা ম্যাচ আসে আমাদের মানে যে অন্য একটা দল থাকে মানে প্র্যাকটিসের যে ইয়াগুলো থাকে ওইগুলোর সাথে মাঝে মধ্যে ম্যাচ হয়, তো ওই ম্যাচে আমি খেলার জন্য চান্সও পাই। তো চান্স পাওয়ার পরে দিয়ে আমিও সে ম্যাচে খুব ভালো খেললাম, সে ম্যাচে আমি সিআসি রান করি। তো সিআসি রান করার পর কোচ খুব উৎসাহ দিল, বলল যে আরো বড় বড় ম্যাচ খেলার জন্য প্রস্তুত হ। জাস্ট ওই কথাটা আমার কি বলবো মানে ওই কথাটা এত যে মানে এতটুকু আমাকে ইয়া করলো মানে ইন্সপায়ার হলাম যে চিন্তা করলাম যে অন্য কিছু যদি না হোক এটা যদি কিছু একটা করতে পারি নিজের ফ্যামিলিকে আবার ব্যাক করতে পারি
ক্রিকেট দিয়ে।
ক্রিকেট দিয়ে
ওকে।
তো এর পরবর্তীতে আমি ক্রিকেটের জন্য ঘর থেকে আর একটা টাকাও নিচ্ছি না, তখন ওইখান থেকে যা মানে খুব বেশি না হলো কম যা পেতাম ওইগুলো দিয়ে আমার চলে যেত আর কি। তো আব্বু এভাবে ওদিকে জাস্ট বেশি না 20,000 বা 25,000 এর বেশি একটা টাকা পাঠাতে পারতো না, কারণ ওইখানে ওনার একটা খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। তো এরকম চলতে চলতে আমি একটা ক্লাস এটে যখন নতুন উঠছিলাম তখন একটা কোচিং সেন্টার ভর্তি হই। তো ভাই আমি একটু বলে দিই যে আমার কিন্তু আবার মানে ফ্রেন্ড খুব আমি ফ্রেন্ডদের খুব লাভ করি।
আচ্ছা।
বাট সেটা মেয়ে ফ্রেন্ডদের না, জাস্ট অনলি ছেলে। তো সেইখানে আমি আমার যে ক্লাস ফাইভে পড়ছিলাম শিশু থেকে ফাইভ পর্যন্ত যে স্কুলে সেই স্কুলে চারটা ফ্রেন্ড ছিল মেয়ে এবং দুইটা ছেলে বন্ধু ছিল ছেলে। তো ওদের সাথে মিলে মিশে পড়া করতে থাকি। তো অনেক সময় আমি মেয়েদের সাথে খুবই কম কথা বলতাম। তো ভাইয়া মানে আমাদের ক্লাস মানে কোচিং টিচার যিনি ছিল উনি বলতো যে কিরে তুই এভাবে করে সবসময় চুপ করে কেন থাকিস, বা তোরে যখন ছেলেদের আলাদা ক্লাস হয় তখন তো অনেক চট মানে অনেক চিল্লাপাল্লা করিস, বাট এখন কেন না। তো আমি বললাম যে ভাইয়া না একটু প্রবলেম আছে। তো প্রবলেম বলতেছে ভাই কি, তো আমি বললাম না ভাইয়া কিছু না, বলতেছে আচ্ছা ঠিক আছে। তো ছুটি দেওয়ার পর উনি আমাকে বসায় রাখছে, বসায় রাখার পরে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা বল সত্যি বল প্রবলেমটা কি, আমাদের কি ভালো লাগতেছে না নাকি পড়তে ভালো লাগতেছে না। আমি বলছি ভাইয়া ওইসব কিছুই না, জাস্ট প্রবলেমটা হলো যে আমার খুব মানে নিজে থেকে মানে লজ্জা বলতে নিজে সংকোচ হয় এক কথায়। তো ভাইয়া বলতেছে আরে পাগল তোর যে দিদি মানে যে মনিকা সরি আমাদের যে কোচিং সেন্টারের যে আপুটা ছিল বলতেছে তোর ওই দিদি আর আমার আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ দেখছোস, আমরা পাঁচ বন্ধু কেন। হ্যাঁ ঠিক আছে বাহিরে মেয়ের সাথে সংকোচ করতে পারস কোনো সমস্যা নেই, কিন্তু তোর নিজেরা ক্লাস শিশু শ্রেণী থেকে ফাইভ পর্যন্ত পড়ে আসছোস ওই ফ্রেন্ডের সাথে সংকোচ কিসের। তো এরপর থেকে ভাইয়ার কথা ধরে আমি সবার সাথে আবার ফ্রেন্ডলি ভাবে মিশতে শুরু করি, জাস্ট অনলি আমাদের কোচিং এর মধ্যে যে ফ্রেন্ডগুলো ছিল ওদের সাথে এবং সে ভালো করে পড়ালেখা করতেছি। তো আমি এই এক সময় দেখা গেল কি ভালো করে পড়ালেখা করার পর আমি এইটা খুব একটা ভালো একটা রেজাল্ট আনি।
ভেরি গুড।
তো ও বললাম না ভাইয়া আমি নিজেকে অন্য জায়গায় একটা আবিষ্কার করি। তো নামাজ কালামা পড়তেছি ভালো রেজাল্টও করছি, আব্বু শুনে খুব খুশি হলো। এর মধ্যে হলো কি ভাইয়া আব্বু ব্যাক করলো বাংলাদেশে, কারণ উনি কোনো সাইড পাচ্ছে না, কোনো ইনকাম করতে পারতেছে না, এমনকি ফ্যামিলিকে সাইড দূরে থাকতে হচ্ছে। তো বলছে এত কষ্ট করার কি দরকার, এর থেকে বাংলাদেশে আসি আমি অনেক টাকা ইনকাম করতে পারি। তো আব্বু বাংলাদেশে চলে আসলো, আসার পরে আব্বু আগের পেশায় ফিরে গেল সিএনজি চালানোতে। তো ওদিক দিয়ে ভাইয়াও জব করতেছে আম্মু জব করতেছে। তো এদিক দিয়ে আমি ক্লাস এইট পাস করি জিএসসি পাস করি অনেক ভালো একটা পয়েন্ট দিয়ে। তো নাইনে উঠি, নাইনে ওঠার পর ভাইয়া আমি আমাদের যে মানে চারটা মেয়ে ফ্রেন্ড ছিল সেখানে একটা মেয়ে ফ্রেন্ডের প্রতি আমি উইক হয়ে পড়ি। যেটা আসলে রিলেশন বলতে বিএফজেএফ এর কথা বুঝাচ্ছি না, মানে কি হ্যাঁ ওর গার্লফ্রেন্ড হিসেবে পাইতে আমার থেকে ইচ্ছা হতো, কিন্তু আমি সেটা চাই না, কারণ সে হিন্দু আর আমি মুসলিম। তো আমি চাই যে সে একটা ভালো একটা বন্ধু হয়ে থাকে আমার সাথে। সে সেরকমই আমার সাথে তালে তাল মেয়ে চলতেছিল, ফ্রেন্ডশিপ দেখাচ্ছিল, খুব ভালো ব্যবহার করতেছিল। তো এরকম ক্লাস নাইন পার হওয়ার পর ক্লাস নাইনের লাস্টের দিকে, তো আমাদের যে চারটা মেয়ের কথা বললাম সেখানে একটা মেয়ে ছিল, নাম মেহেরু নামের। তো ওই মেয়ের সাথে মানে যেহেতু আমরা চারজন মানে ছোটকাল থেকে একসাথে পড়ালেখা করে আসছিলাম, তো আমরা একসময় এমন একটা পর্যায়ে গেল যে আমরা খুব মানে খুব একটা বেস্ট ফ্রেন্ডের পর্যায়ে।
ওকে,
তো ওইখানে যে মেহেরু বললাম মেয়েটা, ওই মেয়েটার ভাই একসময় আমাদের মানে কি আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, ভাইয়ারা যখন ফ্রি টাইমে যখন ছিল আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, তখন ওই মেয়েটার ভাই দেখলো। দেখার পর সেদিন রাতে ওই মেয়েটার ভাই আমাকে ডাকলো, ডাকার পর বলতেছে যে রাফি দেখো তোমার সাথে মেহেরু যা আছে সব বলে যাও। আমি বললাম যে ভাই এটা কি বলতেছেন, আমার সাথে ওর কি আছে সেটা তো আমাদের ক্লাস টিচারই ভালো জানে, আপনি উনি তো আপনার ফ্রেন্ড, আপনি দরকার হলে ওনাতে জিজ্ঞেস করে নিন। আমি জাস্ট এভাবে করে বলছি ওনার মুখের উপরে। তো বলতেছে দেখো আমি কিন্তু কোন ধরনের মানে সমস্যা যাচ্ছি না। আমি বলছি হ্যাঁ সমস্যা আপনি করলে তো এখানে তো ওর ভাইয়াতারা তো আছে, তারা তো আর ইয়া করবে না, আপনি ওদের জিজ্ঞেস করতে পারেন আমাদের মধ্যে সম্পর্কটা কি কি বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু। আচ্ছা যাই হোক, এটা হওয়ার পরে মানে সেদিন সে ভাইয়ার কথাটা খুব আমাকে হার্ট করলো। তো আমি লাইফের ফার্স্ট আমি ঘুমের ওষুধ খাওয়া শুরু করি। ঘুম ক্লাস নাইনে, তো ঘুমের ওষুধ খাই। খাওয়ার পর এরকম পাঁচ ছয় দিন যাওয়ার পর,
ততদিনে কি তোমার পরিবারের আর্থিক অবস্থা কিছুটা চেঞ্জ হয়েছে?
মানে একবার মোটামুটি মানে চলতে পারতেছি, মানে ওই যে একটা কথা আছে না যে ডেলি আনে ডেলি খাই, ওই রকম টাইপের একটা মোটামুটি চলতে পারতেছি। এর মধ্যে যখন আমি ক্লাস নাইনে যখন চার মাস আপ মানে ফার্স্ট টার্ম পরীক্ষাটা দিই, এরপরে আমার ক্রিকেট টিম থেকে একটা ডাক আসে যে একটা বড় মানে বিভাগীয় একটা খেলা আছে, মানে কি ঢাকা আমি বলে দিচ্ছি যে ঢাকা একটা যে কোনো একটা ক্লাবের সাথে একটা খেলা আছে, তো ওই খেলার জন্য আমি চান্স পাই। চান্স পাওয়ার পরে ওইখানে আমাদের অতিথি ছিলেন মাসরাফি ভাই ছিলেন, সাকিব ভাই ছিলেন আর তাইম ভাই ছিলেন, তো প্রধান অতিথি। তারাও কিন্তু সাগরিকাতে আমাদের চট্টগ্রামের সাগরিকাতে ওইখানে খেলা ছিল। তো যেদিন আমাদের ম্যাচ ছিল সেদিন তাদের খেলা ছিল না, তাদেরকে মানে প্রধান অতিথি হিসেবে আনা হলো। তো সেদিন ভাইয়া সেদিনও মানে কি বলবো, আল্লাহ যেহেতু সহায় ছিল, সেদিন আমি হান্ড্রেড করি সে ম্যাচটাতে। হান্ড্রেড করার পর আমরা খেলাটা জয় হই। জয় হওয়ার পরে সাকিব ভাই আমাকে একটা গ্রিপ দেয়, ব্যাটের গ্রিপ, তাইম ভাই একজোড়া গ্লাভস দেয়, মাসাহি ভাই আর আমাকে খুব উৎসাহ দেয়। তাই মানে তিনি কিছু না দিল কিন্তু তার উৎসাহটা আমাদের সবচেয়ে বড় কিছু ছিল। আমি মাসাহের একজন বড় ফ্যান।
তো হ্যাঁ বলো, তারপর
তো পরে এরকম এই খেলাটা যাওয়ার পরে এরপর যখন আমি নেক্সট উইকে যখন প্র্যাকটিস করতে আসলাম, তখনই আমার আঙ্গুল একটা মানে ভেঙে যায় আর কি বল লেগে। তো এরপর থেকে আব্বু অনেক টাকা পয়সা খরচ করে আঙ্গুলা ঠিক করার জন্য, এরপর থেকে আর আব্বু আমাকে ক্রিকেট খেলতে দেয়ও না, কারণ বলতেছে যে আমাদের এরকম একটা ফ্যামিলি যদি তোর আল্লাহ না করে আজকে বড় একটা কিছু হতো তখন আমরা কি করতাম, কেমনে এটা সমাধান করা যেত। আচ্ছা যাই হোক, আমার ক্রিকেট লাইফটা ভাইয়া অতিরগতেই শেষ হয়ে যায়, আমি আর পরে কোনো কামব্যাক করিনি ক্রিকেটে। তো পরবর্তীতে
যে মেয়েটাকে নিয়ে তোমার জটিলতা হচ্ছিল, হ্যাঁ
জি, ওই ওই আমার কিন্তু ওই ফার্স্ট ওইখান থেকেই
ঘুমের
ওষুধ শুরু করো। আমি এটা চার পাঁচ দিন খাওয়ার পর, রেগুলার চার পাঁচ দিন রাতে খাওয়ার পর শেষ একবার রাতে আমি মানে যেদিন লাস্ট খাওয়াটা অফ করে দিচ্ছি সেই রাতে আমি মানে কিনে দোকান থেকে কিনে নিয়ে আসতেছিলাম। তো এখানে একটা বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়, সেই বড় ভাইটার নাম ছিল হানিফ, তিনি শিপিং জব করে। তো ওই বড় ভাইটা আমাকে ডেকে বলতেছে, তখন মানে কি ভাই আমি নিজেকে এমনভাবে আবিষ্কার করি যে গল্লিতে আমি যেহেতু সেখানে আমার জন্ম এবং আব্বু ছোটবেলাতে সেখানে, তো সবাই চিনে এবং দেখলে বলে বাবা ভালো আছোস, রাবি কোথায় যাচ্ছ, মানে খুব আদর করতো আমাকে, স্নেহ করতো, কারণ নিজেকে ওভাবে করে তৈরি করে ফেলি আমি। তো তখন হানিফে দেখার পরে বলতেছে যে রাবি এদিকে কোথায় গেছিলি, আমি বলছি ভাই একটু ডাক্তার দোকানে গেছিলাম। তো বলতেছে যে কেন কিসে, আমি বলছি না ভাই একটু শরীর খারাপ করতেছে তো ওই জন্য ওষুধ কিনেছে। তো আমার কিন্তু ওষুধটা কিন্তু হাতের মুঠোই ছিল। তো একসময় উনি মানে আমার কথার কারণে মানে কথার জটিলতার কারণেই বুঝতে পারে যে এটা অন্য কিছু। তো উনি হাত থেকে আমার মানে জোর করে হাত থেকে নেয়, নিয়ে থেকে এটা ঘুমের ওষুধ। তো উনি কি করে ওইটা সঙ্গে সঙ্গে ট্যাবলেটটা খুলে ট্যাবলেটটা পুকুরে ফেলে আর ময়লাটা ড্রেনে ফেলে দেয়। তো এরপর থেকে উনি জানতে চাইলো যে কি কি জন্য এটা করস তুই। তাই আমি খুলে বললাম যে ভাইয়া এরকম এরকম। আবার ওই যে মেয়েটার কথা বললাম, ওই মেয়েটা ওনাদের আত্মীয়। তো ভাইয়াকে বলার পর ভাইয়া বলতেছে যে দেখ ওই মেয়েটা মানে কি নাম উল্লেখ করতেছি না আমি, বলতেছে ওই মেয়েটার মেহরু মেয়েটার ভাই যদি তোরা নেক্সট টাইম কিছু বলে তুই আমাকে বলবি, হ্যাঁ উনি মানে ওটা দেখে নিবে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আর এটা কিছু হয় নাই। তো ভাইয়া এভাবে করে ক্লাস নাইনে আমি পাশ করে গেলাম। তো ক্লাস টেনে যখন আমি ক্লাস টেনে পড়ালেখাটা ভালো করে চলতেছিল, ওইদিক দিয়ে আব্বু সিন্দি চালাচ্ছিল, আম্মু চাকরি করতেছিল, ভাইয়াও চাকরি করতেছিল, তখন কিন্তু ভাইয়া যে একটু আমরা ফ্যামিলি একটু আপডেট হয়, মানে যেহেতু তিনজনে চাকরি করার ফলে ফ্যামিলি একটু আপডেট হয়। তো পরবর্তীতে আমি ক্লাস টেনে যখন টেস্ট আসলো, তখন ওই আবার ওই যে মেয়েটার কথা বললাম, যে মেয়েটা তো আমি উইক, তার সাথে কিন্তু উইকনেসটা দিন দিন বাড়তেছে এবং ফ্রেন্ডশিপটা গভীর হচ্ছে আমার।
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি সিক্রেটস নিয়ে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, দ্য লার্জেস্ট FM নেটওয়ার্ক ইন বাংলাদেশ। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আমাদের এই অনুষ্ঠানটি আপনি পেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে www.youtube.com/dfm904। এই চ্যানেলে গিয়ে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম, এমনিতে মেয়েটা কি জানতো যে তুমি তাকে এতটা পছন্দ করো?
হ্যাঁ, সে জানতো, কিন্তু সে নিজেও স্বীকার করতো যে আমি তার খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড।
বাট ওই ধরনের সম্পর্ক সে চাইতো না।
ওই ধরনের সম্পর্ক সে নিজেও আমাকে স্বীকার করছিল যে যদি একই
ধর্ম, আলটিমেটলি তোমরা কনফিউশনে ছিল।
কনফিউশন বলতে না, সে আমাকে স্বীকার করছিল যে যদি একই ধর্ম হতাম তাহলে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করতো। ওকে,
সো তোমাদের মধ্যে আসলে ধর্মের ব্যাপারটাই বাধা হয়েছিল।
হ্যাঁ, ধর্মের ব্যাপারটা বাধা হয়েছিল। আর যেহেতু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,
তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে। হ্যাঁ, তারপর
তো টেস্টটা চলে আসলো আমাদের, এসএসসি টেস্ট যেটা বলা হয়। তো খুব হার্ড। তো তখন আমি মানে কি আপনার ইংলিশে খুব দুর্বল। তো ইংলিশে দুর্বল হওয়ার কারণে আমাদের স্কুলে নাম করা একজন টিচার, ওনার খুব ভয় পেত, এবং কি উনি খুব ভালো টিচার, উনি বোর্ডের হেড, মানে খাতা কাটার সময় বোর্ডের হেড ছিলেন। তো ওই টিচারকে বললাম যে স্যার এরকম প্রবলেম, এখন আমি ইংলিশটি কিভাবে সলভ করি? বলে যে দেখ সলভ কি আর করবি, এতদিন তো পড়ালেখা করস না, এখন টেস্ট আসি কি আর করতে পারবি। আচ্ছা, যেভাবে উনি সাজেশন দিলে আল্লাহর মতো আমি ওগুলো পড়লাম, তো ভালো একটা রেজাল্ট করলাম। তো টেস্টের মধ্যে দেখা গেল কি ভাইয়া, আমাদের 83 জন শুধু ছেলের মধ্যে, 83 জন ছেলের মধ্যে 13 জন পাশ করছে মাত্র, আর সেখানে আমি নবম। তো টেস্টের মধ্যে আমি একটা ভালো রেজাল্ট করি, ভালো রেজাল্ট করার পর দিয়ে সরি, আমি 83 জন বলতে 283 জন ছিল, সেটা 283 জনের মধ্যে 13 জন অলসাদেরে পাশ করে, সেখানে প্রথম 8 জন ছিল মেয়ে, আর 9 নম্বর ছিলাম আমি, নবম হলাম আর কি। তো ছেলেদের মধ্যে আমি প্রথম হলাম। স্যার খুব ইয়া করলেন আমারে। তো আমিও স্যারকে বললাম স্যার এটা শুধু একমাত্র আপনার গাইডলাইনের কারণে। তো স্যার বললো যে আসলে গাইডলাইন কিছু না, তুই কতটুকু মানুষ ওইটার উপর ডিপেন্ড করে তোর রেজাল্টটা। আমি বললাম জি স্যার। তো এটা বলার পরে দিয়ে ভ্যাম একটু মিস্টেক করে গেছি, একটু ব্যাক করি সামান্য। তো ওই যে টেস্ট যখন রেজাল্টটা দেয়, তখন আমার মাথার মধ্যে ছিল এটাই, যদি আমি বাই চান্স যদি ফেল করি তাহলে আমার ফ্যামিলি থেকে পড়ানোর মতো, কারণ আমি নিজে চোখে দেখছি আমার ভাইয়ের লাইফটা কিভাবে ধ্বংস হয়েছে। ভাই বলা করতে পারে না, কারণ আব্বুর এক কথাই সব শেষ। তো আমি চিন্তা করছি যদি আমি বাই চান্স ফেল করি তাহলে আমার আব্বু তো কখনো পড়া করাবে না আমাকে। আর তো এটা খুব আমাকে টেনশন, মানে টেনশন কুরু করে খাচ্ছিল। তো যখন রেজাল্ট দেয় তখন আমাদের এখানে তিন তিন মানে তিন স্টেপে রেজাল্ট দেয়। এক স্টেপ হলো যে যারা মেধা তালিকায় তাদেরটা উপর দেয় দুই তালায়, আর যারা অল সাবজেক্টে পাস তাদেরটা দেওয়া হয়েছিল নিচ তালায়, আর যারা এক দুই সাবজেক্টে ফেল মানে কি তিন সাবজেক্টের মধ্যে ছাড় দিয়েছিল, যারা এক দুই সাবজেক্টে ফেল তাদেরটা ওই অল সাবজেক্টে পাশে দিয়েছিল। আমি নিজে আশা করি না কখনো যে মেধা তালিকায় আসবো। তো প্রথম নিচে যারা এক দুই সাবজেক্টে ফেল আর অল সাবজেক্টে পাস তাদেরটা দেখলাম, তাদের মধ্যে আমার রোল নাম্বারটা নেই। তো আমি খুব হতাশা হয়ে গেলাম যে অবশ্যই আমি ফেল, কারণ আমারটা এখানে আসে নাই, মেধা তালিকা তো প্রশ্নই ওঠে না। তো আমি আমার বন্ধু বান্ধবদের সাথে যারা ফেল করছে তাদের সাথে বাইরে গেলাম, বাইরে গিয়ে বললাম মানে একটা খুব মাঠের মধ্যে গেলাম। তো ওইখানে ওইখান থেকে আমার সিগারেট খাওয়া শুরু, ওইখান থেকে তাদের আমি স্মোক শুরু করি। তো স্মোক যখন স্মোক করতেছিলাম তখন ওই আমার ওই ফ্রেন্ডটা, যে ফ্রেন্ডের প্রতি আমি উঠছিলাম, ওই ফ্রেন্ডটা কল দিছে, কল দিয়ে বলতেছে যে রাফি তোর রেজাল্ট কি খবর। আমি বললাম তো কই, আমি তো রেজাল্ট আসে না, আমি ফেল। তো এটা বলে কান্না করতেছিলাম আমি। তখন ওই অ বলতেছে যে আসলে তোর এখানে খাতার নাম কি? ও বলতেছে যে রাফি চৌধুরী। আমি বললাম জি হ্যাঁ। তো ও বলতেছে তোর তো নবম আসছে নাম, রাফি চৌধুরী নবম আসছে। তখন ভাইয়া কি বলবো, মনে হচ্ছে যে আমি আকাশে উঠতেছি। তখন এই সুখটা শুনে তো গেলাম, গিয়ে রেজাল্টটা নিলাম, নেওয়ার পর ঘরে ফিরলাম। ঘরে ফিরে আব্বু অনেক খুশি, কারণ আমি ছেলেদের মধ্যে স্কুলের মধ্যে আমি প্রথম হলাম। আম্মু খুশি, টিচারও খুশি।
মানে একটা জিনিস যেটা হচ্ছে দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ধাক্কা কিন্তু লাইফের মোটোটা চেঞ্জ করে দিয়েছে, যে না ও রিয়েলাইজ করতে পেরেছে যে পরিবারে অর্থটা কতটা প্রয়োজন, এবং এই রিয়েলাইজেশন ওকে যে কোনোভাবেই হোক ভালোর দিকে কনভার্ট করছে, চেষ্টা করছে ভালো কিছু করার জন্য। এবং এই চেষ্টাটার মধ্যে একটা ধাক্কা আছে যেটা সমাজে চলতে ফিরতে হয়, ভুল কিংবা অপরাধ, সেই ধাক্কাগুলো আছে, সেখানেও নিজেকে টিকিয়ে রাখার একটা যুদ্ধ আছে। এবং ওই টিনেজ বয়সে একটা মেয়ের প্রতি ভালো লাগা, এবং সেখানে আমাদের যে ধর্মীয় ভাবে বিধিনিষেধ সেটাকেও মাথায় রেখে নিজেকে নিয়ন্ত্রণ করা, সবকিছু মিলিয়ে গল্পটা কোথায় যাচ্ছে সেটাই হচ্ছে প্রশ্ন। যেহেতু সিক্রেটস, সেহেতু এখানে সিক্রেটসগুলোই রিভিল হবে, বলো।
তো আমি যখন এসএসসি পাস করি, এসএসসি পাস করার পরে ভালো একটা পয়েন্টে পাস করলাম। তো এর মধ্যে আমার যে ওই যে বললাম যে মেয়েটার প্রতি দুর্বলতা ছিল, সে মানে চট্টগ্রামের বিখ্যাত একটা কলেজে ভর্তি হয়, কিন্তু সেই কলেজে আমার অ্যাডমিশন আসে নাই, যার কারণে খুব খারাপ লাগে। আর দ্বিতীয়ত আমি একটা ডিফেন্সের কলেজে অ্যাডমিশন নিই। তো ডিফেন্সের কলেজের নামটা প্রকাশ করতেছি না,
কিন্তু
ডিফেন্সের কলেজে অ্যাডমিশন নিই। তো পরবর্তীতে আমি যতবারই তার সাথে মিট করতে চেষ্টা করি সে আমার অ্যাভয়েড করে। তো একসময় বুঝতে পারলাম যে আসলে সে নতুন নতুন বন্ধু বান্ধব হয়েছে, যার কারণে আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। তো আমি নিজের মধ্যে একটা প্রতিহিংসা সৃষ্টি করে আর তার সাথে মিট করার চেষ্টা করিনি, তার সাথে ওইখানে আমার ফ্রেন্ডশিপটা ভেঙে দিছি। কিন্তু ভাইয়া সত্যি বলতে আজ এখনো পর্যন্ত তার যে দুর্বলতা ছিল আমার, মানে তার কাছে যে দুর্বলতা ছিল আমার সেটা এখনো আছে। আচ্ছা যাই হোক, তো পরবর্তীতে আমি একটা মানে এই দুঃখটা এইটা ভোলার জন্য আমি নতুন একটা রিলেশনে যাই। তো রিলেশনে যাওয়ার পরে আমি তো তখন তো কোনো ইনকাম ছিল না, আর যেহেতু আমি লাইফে আগে ডিসিশন নিয়েছি যে না আমি দ্বিতীয়বার আগের ভুলটা করব না। তো কেমনে কেমনে ভাইয়া একদিন আমাকে বেতন দিছে ঘর থেকে, কলেজ বেতন দেওয়ার জন্য। তো সে বেতন দিয়ে সেখানে 600 টাকা এক্সট্রা ছিল। তো আমি কিছুটা মার্কেটিং করলাম আর কিছুটা ওই ঘুরতে বেরিয়েছিলাম তাকে নিয়ে, সেখানে খরচ হয়ে গেছিল। তো আমার শর্ট ছিল সেখানে 1200 টাকা।
জি,
তো 1200 টাকা ফিল আপ করার জন্য আমার হাতে ছিল 800 টাকা, কিন্তু শর্ট ছিল 1200 টাকা। তো 1200 টাকা ফিল আপ করার জন্য আমি একটা বন্ধুকে বললাম যে বন্ধু আমার কিছু টাকা ধার দে, না হলে আমার কলেজে যদি আমি বেতন দিতে না পারি, আর গত এক মাসের ডিও আছে যেটা ওইটা যদি দিতে না পারি তাহলে আরো এক মাসের ফাইন আসবে, যেটা আমার দ্বারা তো ফিল আপ করা সম্ভব না, আর ফ্যামিলিতে জানলে অনেক বড় সমস্যা হতে পারে, কারণ এতটুকু কপাত দেওয়ার মতো এখনো থাকলো পরিস্থিতি নেই। তো এখন বন্ধুদেরকে বললাম, বন্ধুরা কেউ পারতেছে না। তো পরবর্তীতে একটা ফ্রেন্ড তো আমার বলতেছে যে দোস্ত দেখ, এখন কোনো জায়গা থেকে টাকা পাচ্ছিস না, তো তুই যদি চাস তাহলে আমি তোর একটা জায়গার কথা বলতে পারি। আমি বলতেছি কোন জায়গা? বলে যে যদি চাস তাহলে জুয়া খেলতে পারস। তা আমি বলছি না, আমি এসব কখনো করি নাই আর এগুলো আমি পারি না। বলে যে তোর করা লাগবে না, জাস্ট আমি করবো, যদি ভাগ্য থাকে তাহলে মনে কর বেতনটা তুই এখান দিয়ে দিতে পারবি, আর যদি ভাগ্য না থাকে তাহলে পারবি না। তো আমি অনেক চিন্তা করলাম যে যদি বাই চান্স যদি পাই তাহলে আমার এই টেনশনটা করতে হচ্ছে না। তো ওর টাকাগুলো দিলাম, সে খেললো, সে খেলে ওইখানে টাকাগুলো খাওয়া দিল। খাওয়া দেওয়ার পর দিয়ে আমার তো একটা মেমোরি ছিল, সে এটাও সেল করলো, সেল করে ওইটা দিয়ে খেলে আবার সেই যে 800 টাকা ছিল সে 800 টাকার মেমোরি 200 টাকা, 1000 টাকা আর 100 টাকা জাস্ট এখানে লাভ ছিল। তো এটা নিয়ে দুপুর আসার পর আবার সন্ধ্যার দিকে আমিও গেলাম জাস্ট টাকাটা 1200 টাকা ফিল আপ করার জন্য। তো যাওয়ার পরে সেখানে যে 1100 টাকা নিয়ে গেলাম সেটাও মানে হেরে গেছি জুয়া খেলায়। ওইখান থেকে আমার টানি মানে জুয়া খেলা শুরু, 1100 টাকা হেরে গেছি। তো আমার থেকে মানে কি আমি এটুকু ভাবতে পারিনি জুয়া খেলা যে মানুষের লাভ না সমসব ক্ষতি করো, এটা কখনো ভাবতে পারিনি আমি। তো আমি চিন্তা করছি যে এখন হেরে গেছি তো কিসে, আবার টাকা নিয়ে এখন জিতবো আমি? তো একটা কথাই কি প্রিয় ভাই, এই সময়টাতে আমার ঘরে আমাকে প্রচুর বিলিভ করতো, আমার ঘরে আমার ভাইয়ের বেতন, আব্বুর ইনকাম, আম্মুর বেতন প্রতি মাসে আমাকেই দিত, এমনকি আমি রাখতাম সব হিসাব আমি দিতাম। তো যখন টাকাগুলো হেরে গেলাম তো আমি ঘর থেকে ঘরের কাউকে না বলে 3000 টাকা নিলাম, 3000 টাকা নিয়ে এগুলো দিয়ে খেললাম, খেলে এগুলো হেরে গেলাম। তো তখন ঘরে কেউ জানে না কারণ টাকার হিসাব দিতে হয় মাস শেষে। তো এগুলো আমি কোনো মতে চাপায় রাখার কারণে তো এক সময় গিয়েগুলো জানতে পারে যে ঘরে 3000 টাকা শর্ট। তো তখন আমি বললাম যে আব্বু আমি এরকম এরকম যে কোনো একটা কাজে নিলাম, দুই চারগুলো বুঝাই দিলাম। তো ওনারাও কিছু বলে নাই আর বলছে আচ্ছা ঠিক আছে টাকাগুলো যেখানে খরচ হচ্ছে সেখান থেকে রেখে দিস। তো পরবর্তীতে এরকম করতে করতে আমি আবার ঘর থেকে টাকা নিলাম।
ওই সময় টাকা নিয়ে আপনি কি করতেন বেসিক্যালি?
বেসিক্যালি ওই টাকাগুলো নিয়ে সেই যে টাকাগুলো জুয়াতে হারাইছি সেগুলো তোলার চেষ্টা করতাম। তো আমি যতবারই টাকা নিয়ে গেছি ততবারই খাওয়াই দিছি। তো আব্বু এরকম এক সময় এরকম তিনবার পরপর তিনবার যখন ঘর থেকে আমি 3000 করে 9000 টাকা যখন নিয়ে যাই তখন ঘর থেকে বলে যে ঘরে 8 টাকা কই। তো আমি কোনো হিসাব দিতে না পারি সেদিনও আব্বু আমাকে মারধর করে ঘর থেকে বেরিয়ে যাইতে বলে। তো যেহেতু আমার নিজের অপরাধ সেহেতু আমি আর আব্বুর সাথে রাগ রাগ কই নাই। আবার আম্মু ঘর আনছে, ঘরে আনার পরে তো এই কথা জানতে পারে আমার ওই যে হানিফ ভাই বললাম যিনি আমার ঘুমের ওষুধ খাওয়া ছাড়াইছিলেন। তো উনির সাথে চলাফেরা করতে করতে আমার এই সময়টাতে মানে যখন জুয়া খেলি আমি তখন খুব একটা ফ্রিলি হয়ে যাই তার সাথে মানে বন্ধুর মতো। তো উনি ড্রিঙ্কস করত, তো আমাকে একদিন বলল যে মন খারাপ, বললাম জি। তো বলতেছে এটা খা দেখি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, তোমার লাইফের ফার্স্ট ড্রিঙ্কস ছিল ওইটা। তো ওই সময় ড্রিঙ্কস করতে করতে সাপ্তাহিক ওনার সাথে ড্রিঙ্কস করি। তো করার পরে মানে এমন একটা পজিশনে চলে গেছি যে মানে এটা আমার করতে হচ্ছে, না হলে আমি টেনশনে থাকতে পারতেছি না। তো আমার থেকে যখন মানে আমি আবার খালামণিদের কাছে গেলে মানে ভালো একটা টাকা পাতো, মানে গাড়ি ভাড়া হিসাবে নাস্তা করা হিসাবে ভালো একটা টাকা দিত, 300-400-500 যা পারত সব মানে দিত। তো ওইগুলো দিয়ে আমি কি করতাম চলে যেতাম জুয়া খেলার জন্য। তো জুয়া খেলে মনে করেন মাঝে মধ্যে যদি লাভ করতাম সেই চলে যেতাম ড্রিঙ্কস করার জন্য। তো একদিন ভাইয়া হলো কি আমাদের এলাকার দুইটা বড় ভাই, বড় ভাই বলতে মানে কি নেতা, রাজনৈতিক নেতা ওইরকম। তো আমি ওদের সাথে গেলাম ড্রিঙ্কস করতে। তো ওদের সাথে ড্রিঙ্কস করতে বসছি, ওদের প্রায় 76 ঘন্টা ড্রিঙ্কস করছি ওদের সাথে আমি,
76 ঘন্টা টানা।
জি আমি ঘরও যাইনি, 76 ঘন্টা ড্রিঙ্কস করছি। এবং নামি মানে নামি দামি একটা আমাদের চট্টগ্রামের ক্লাব
আছে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, একটা হচ্ছে যে রিজনটা কি ছিল পার্টিকুলারলি যে এই কারণেই শুধু কি মেয়ের একটা মেয়ে যেটা ছিল যে চলে গেল তার সঙ্গে সম্পর্ক হলো না বিকজ ও একটা ইনস্টিটিউশনে পড়লো?
ওইটা চলে গেল মানে কি মানে আমি যার প্রতি উইক ছিলাম তার ভোলার জন্য যে নতুন রিলেশনটা করছিলাম সেই রিলেশনটা তাকে নিয়ে ঘুরতে যাওয়ার যে আমি কলেজের বেতনটা থেকে মানে টাকাটা ভাঙছিলাম ঘুরতে গিয়ে টাকাটা যেটা ভাঙছিলাম সেটা ফিল আপ করতে গিয়ে আমার বন্ধু থেকে হেল্প চাইছিলাম, সে আমাকে পরামর্শ দিয়ে আমাকে নিয়ে গেছিল সেখানে জুয়া খেলাতে। তো জুয়া খেলা মানে সে টাকাগুলো তো খাওয়াইলাম ঘর থেকে আরো 9000 টাকা খাওয়াইলাম। এরপরে তো আমি এরকম মানে কি ওই খালা মাদিতে যা পাই তা আনি খেলি, যেদিন লাভ হয় সেদিন রিস করতে যাই। কিন্তু সেদিন কি হয়েছিল কি ভাইয়া, যেমন রমজানের দুই মাস আগের কথা বলতেছি আমি, সেদিন হয়েছিল যে গেলাম ড্রিঙ্কস করতে, সেখানে মানে এমন একটা ইয়াতে পড়ে গেছি 76 ঘন্টা টানা ড্রিঙ্কস করছি। ইভেন কি মানে কি সন্ধ্যা দিয়ে গেছিলাম আমরা প্রতি রাতে, জাস্ট 3 রাত ছিলাম, প্রতি রাতে যাইতাম, একটা নামী দামি ক্লাব ছিল ওই ক্লাবে যাইতাম। তো ওই ক্লাবে গিয়ে ওরা ভাইয়াদের গার্লফ্রেন্ড ছিল, ওদিন ড্রিঙ্কস করতো আর আমি জাস্ট বসে থাকতাম, আমি বসে থাকতাম আর ড্রিঙ্কস করতাম। তো ওই দোকানে, যে দোকানে আমরা ড্রিঙ্কস করতাম, তো ওই দোকানের মালিক আমাদেরকে 2 দিন জামা কাপড় শপিং করে দিয়েছিল, খাওয়া দাওয়া উনি নিয়ে আসতো, খাওয়া দাওয়ার আমরা জাস্ট এক বেলা ভাত খাইতাম, আর ওই যে ড্রিঙ্কসের সাথে যা খাইতাম আর কি, চিপস বা চানাচুর বা সস যেটা দিয়ে খাইতাম। তো 3 দিন পর বিল আসছে সেদিন 74,000 টাকা।
আমরা ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানটি অনলাইনে শুধুই আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেতে পারেন। বাকি যারা আপলোড করছে, বিশেষ করে ইউটিউবের বেশ কিছু চ্যানেল ছিল ফেক চ্যানেল যারা এটা আপলোড করত, এবং তাদেরকে আমরা বন্ধ করে দিয়েছি আমাদের জায়গা থেকে ব্যবস্থা নিয়ে, এবং তারা আমাদেরকে বিশেষভাবে অনুরোধও করেছে অনেকে যে ভাই অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমরা কোনো কন্টেন্ট আপলোড করব না, আমাদের চ্যানেলটাকে ছেড়ে দেন। আমরা তাদেরকে এই ব্যবস্থা নেবার আগে বহুবার সতর্ক করেছিলাম আমাদের রেডিওর মাধ্যমে, কিন্তু তখন তারা সতর্ক হয়নি, যে কারণে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং প্রত্যেকটি চ্যানেল ইউটিউবে যে ফেক চ্যানেলগুলো ছিল আমাদের কন্টেন্ট আপলোড করত, প্রত্যেকটি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে, কারো কারোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজি কিপটি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে রাফি কনফেস করছে। আমি কথা না বাড়িয়ে রাফির কাছেই ফিরতে চাই। ইন দ্য মিন টাইম আপনাদেরকে বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি শুধু আমরা অনলাইনে দিই আমাদের ইউটিউব চ্যানেলে, fusionb.com নামে একটি ওয়েবসাইট আছে, যারা বিভিন্ন রেডিও থেকে কন্টেন্ট নিয়ে সেখানে আপলোড করে যেটা অবৈধ, এবং আমাদের চ্যানেল থেকেও তারা এই কন্টেন্টগুলো নিচ্ছে জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের, নিয়ে সেখানে আপলোড করছে। আমরা তাদেরকে গত অনুষ্ঠানেও সতর্ক করেছি, আজকেও সতর্ক করছি, এবং আমরা চাইবো যে আমাদের জীবন গল্প এবং সিক্রেটস এর যতগুলো এপিসোড তারা ওখানে আপলোড করেছেন, যেহেতু আপনারা রেডিওটা এখান থেকে অনুষ্ঠানটা কেটে ওখানে বসান, আপনারা নিশ্চয়ই শুনবেন, সে কারণে আপনাদেরকে বলা প্রত্যেকটি এপিসোড আপনারা ওখান থেকে খুব দ্রুত সরিয়ে ফেলুন, নইলে আপনাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আইসিটি অ্যাক্ট কতটা পাওয়ারফুল। সুতরাং আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এতদিন যা করেছেন বুঝে না বুঝে, যেহেতু এই কন্টেন্টগুলো ঢাকা এফএম এর পেইড কন্টেন্ট, সুতরাং এগুলো নিয়ে অন্য কেউ এই কাজটা করুক এবং এটা আমাদের প্রচারে সমস্যা হচ্ছে, এই জন্য আমরা আপনাদেরকে প্রথম পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম। আমরা এখনও দেখতে পাচ্ছি আপনারা এই কাজটা করে যাচ্ছেন, আপনাদেরকে শেষবারের মতো সতর্ক করছি, প্লিজ স্টপ দিস ইমিডিয়েটলি। ওকে, যেখানটা আমরা ছিলাম,
তো 3 দিন পর বিল আসছে সেদিন 74,000 টাকা।
কয়জন ছিল আপনার সঙ্গে?
3 জন।
আচ্ছা, এই টাকাটা কে দিয়েছে?
এই টাকাটা ওই যে দুই বড় ভাইয়ের কথা বললাম তারা দিয়েছে, আর আমি জাস্ট 12,000 টাকা দিয়েছি তাদেরকে।
ওকে, মানে কলেজের বেতন ফিল আপ করার জন্য আপনি জুয়া খেলা শুরু করলেন, তখন মোটামুটি লাভ করতেছিলেন?
প্রথম প্রথম লস, মানে যে ঘরের 9,000 টাকা লস করে ফেলছি, কিন্তু এরপর খালামতি যে 400-500 টাকা পেতাম
ওইটা আপনি জুয়া খেলতাম?
হ্যাঁ, ওইটাতে জুয়া খেলতাম, মাঝে মধ্যে লাভ পেতাম আর মাঝে মধ্যে লস করতাম, কিন্তু সেদিন আমার লাভ ছিল। তো ভাইয়া বলতেছে যে যতটুকু পারবি দিয়ে যাইস, তো আমি 12,000 টাকা ছিল, সরি 13,000 টাকা ছিল, আমি 12,000 টাকা দিলাম। বলছে ভাই আমার থেকে কান নাই, এগুলো রাখেন। বলছে ওকে ঠিক আছে ফাইন, তো ওগুলো দিয়ে দিলাম। তো এরপরে ভাইয়া এরকম আরো একদিন, এরকম আরো একদিন বিল আসছে 44,000 টাকা। তো এটা তখন আমার তো কোনো টাকা ছিল না, টাকা ছিল 9,000 টাকা, সেগুলো আবার জুয়া খেলতে গিয়ে আমি চেয়েছিলাম যে একটু বাড়াই যাতে দিতে পারি, তো জুয়া খেলতে গিয়ে আবার খাওয়াই দিই। তো 44,000 টাকা বিল তাতে দিতে হয়, এবং কি ওই ভাইয়ের সাথে আমার একটু মানে রাগারাগি হয় আর কি, ভাইয়া আমার অনেক প্রেশার দেয় টাকা দেওয়ার জন্য। তো আমি ভাইয়ের বলি ভাইয়া আমার তো করার কিছু না, আর ভাইয়া যেহেতু সেটা ভালো জিনিস না সেটা আমার ফ্যামিলি তো জানাতে পারতেছে না। তো এরকম আমি মদের মধ্যে খুব মানে ড্রিঙ্কস মানে আমার করতে হইত। তো এর পরবর্তীতে একদিন মানে এই যে 9,000 টাকা যাওয়ার পর দেড় মাস পরে আব্বু আমাদেরকে 3,500 টাকা এনে দিয়েছিল। তো বলতেছে যে এগুলো আমার গাড়ির টাকা, এগুলো 3 দিন পর ড্রাইভার চেঞ্জ হবে আরো দেওয়া লাগবে গাড়ি ঠিক করার জন্য। তো আমি 3,500 টাকা যেদিন দিছে সেই দিনের পরের দিন দুপুরে আমি আবার জুয়া খেলতে চলে গেছি ভাইয়া। তো জুয়া খেলে প্রথম নিয়েছিলাম 1,500 টাকা, এরপর নিয়েছি 2,000 টাকা, সব মুঠো খাওয়াই দিলাম। তো এখন টেনশনে আসি কিভাবে 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 ম্যানেজ করবো কিভাবে ম্যানেজ করবো। তো খালাদের থেকে আমি তিনটা খালারে কল দিই বলি খালা আমি এরকম কলেজে বেতন হারিয়ে ফেলছি, মিথ্যা কথা বলতেছি আবার, কলেজে বেতন হারিয়ে ফেলছি, আমাকে এরকম ঘরে জানলে সমস্যা হবে, তোমরা যেমনি পারো আমাকে হেল্প করো। তো তিন খেলা থেকে আমি 3,500 ম্যানেজ করলাম, ম্যানেজ করে আব্বুর দিয়ে দিলাম। তো এরকম তিন খেলার থেকে নিলাম, ফ্রেন্ড সাইকেল থেকে এরকম মানে নিয়ে নিয়ে আমি জুয়া খেলতাম শুধু। তো এরকম জুয়া খেলার পর দিয়ে একসময় দেখা গেছে কি সবাই থেকে টাকা নেওয়া হয়ে গেছে। এবার খালামণিদের টাকা তো আমি ব্যাক করতে পারতেছি না, কিন্তু খালামণিরা আমার ঘরে হিংস দেওয়া শুরু করছে।
ওকে,
আমার আম্মুকে ফার্স্ট টাইম আমার আম্মুকে বলে, তো আমি এটা মানে আমার আম্মু যখন আমাকে জিজ্ঞেস করতো আমি অস্বীকার করতাম যে না আমি কেন খালামণিদের টাকা আনতে যাবো, কিন্তু যখন ফেস টু ফেস যখন জিজ্ঞেস করা শুরু করলো আমাকে সামনে রেখে তখন তার অস্বীকার করার আমার চান্স নেই।
আচ্ছা,
তো এরকম সবাই আমার ফ্রেন্ডদের থেকে একটা ফ্রেন্ড থেকে 12,000 টাকা ধার নিয়েছিলাম, আর একটা ফ্রেন্ড থেকে 3,500 টাকা, আর একটা এরকম 1,000-2,000 টাকা যেগুলো তো আসেই। তো আমার ফ্রেন্ডদের টাকা যখন আমি ফিল আপ করতে মানে দিতে পারতেছি না তখন ওরা আমার ঘরে আসতেছে। ঘরে আসার পরে ভাইয়া ঘর থেকে আমার প্রচুর চাপ দিচ্ছে। তখন মানে চাপ দেওয়ার কারণে আমি চাইছি যে ভাইয়া মানে কোথাও একটা পালা চলে যাব, কারণ আমার তো কোনো জব নেই, আমি টাকাটা কেমনে ফিল আপ করবো। তো তখন আমি কিন্তু ডিফেন্সের কলেজে ছিলাম ভাইয়া।
ওকে,
তো ওই ডিফেন্সের কলেজে ভর্তি হওয়ার সময় বলা হয়েছিল যে ওরা বছর একবার পরীক্ষার ফি নিবে। তো অর্ধবার্ষিকী পরীক্ষার ফি দিলাম, ফাইনালে ফার্স্ট ইয়ার ফাইনালে গিয়ে পরীক্ষার ফি আবার দিতে হচ্ছে। তো আর ওদিকে যেহেতু আমার বাইরে দেনা টানা হয়ে গেছে তো মাথা একটু মানে কি বলবো বেসিক্যালি ভাবে আমি সাধারণভাবে চিন্তা করতে পারতেছি না, মানে আমার মাইন্ডটা সবসময় অন্যদিকে চলে যাচ্ছে নেগেটিভ দিকে। তো এবার একটা ফ্রেন্ড ছিল সে বলতে দোস্তো ওরা একবার নিবে বলে দুইবার নিচ্ছে পরীক্ষার ফি, তখন কি করা যায়। তো মানে ওর একটা আইডিয়া ছিল যে একটা দামি জিনিস সে কিন্তু চুরি করবে, এবং কি সেটা করা হয়েছে ডিফেন্সের কলেজ থেকে।
ওকে,
তো সেটা নিয়ে অনেক তোলপাত ছিল।
এই সঙ্গে আপনি জড়িত ছিলেন?
জি।
ওকে, কি চুরি করা হয়েছিল?
প্রজেক্টর।
প্রজেক্টর চুরি করা হয়েছিল ক্লাসরুম থেকে?
জি।
ওকে, ওই কোন সিসি ক্যামেরা ছিল না ক্লাসে?
সিসি ক্যামেরা তখন আসলে
ওইভাবে
না ছিল, ওইগুলো আমাদের পুরো কলেজ আর বিদ্যালয় মিলে তিনটা ছিল। তবে এখন 56টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
একটা কথা আমি সবসময় বলি যে একটা অপরাধ আর একটা অপরাধের জন্ম দেয়, একটা অপরাধ আর একটা বড় অপরাধের দিকে নিয়ে যায়। একটা মিথ্যা থাকতে গিয়ে যেরকম আমাদের শত মিথ্যার আশ্রয় নিতে হয়, ঠিক একইভাবে একটা অপরাধ পরের স্টেপে নিয়ে যায় যেটা তার থেকেও বড় অপরাধ। আচ্ছা, তো ওটা চুরি করা হয় সিসি ক্যামেরা লাগানোর আগে? আচ্ছা, তো চুরি করে আপনারা কোথায় বিক্রি করেন এটা?
আসলে চুরি করার এক দেড় মাস পর্যন্ত ওইটা রেখে দিই আমরা নিজেরা।
আচ্ছা,
কারণ
বিক্রি করতে গেলে ধরা পড়ে যাবেন এরকম কোনো কিছু। ওকে,
আর দ্বিতীয় মূলত কথা যেটা মানে কি চুরি করার মানে এটা বলতে যে আমানতের খেয়ানত করা, আসলে ওই ক্লাসে মনিটর ছিলাম আমি।
ও, ক্লাস মনিটর ছিল না?
ক্লাস মনিটর ছিলাম, যেহেতু আমার রেজাল্ট ভালো সেহেতু পড়াও শিখতাম আমি, আর স্যাররা খুব ভালো জানতো আমাকে। তো আমি ক্লাস মনিটর ছিলাম, এবং কি সহায়তা আমার দ্বারা হয়েছে সেখানে। প্রজেক্টটা একটা মানে বক্স জালির বক্সের মতো ছিল সেখানে,
সেটা জালির বক্স রড যেটা থাকে,
হ্যাঁ, তালাটা আমার হেল্পের দ্বারা খুলছে সে, এবং কি সেটা আমার আমি এটা শিখে
ক্লাসরুমে তো সবসময় স্টুডেন্ট থাকার কথা, আপনারা ওটা করলেন কখন?
আসলে এটা নিয়ে অনেকদিন প্ল্যান করার পরে সেটা ছুটির পরে যখন মানে সবাই বেরিয়ে গেছে আয় আসবে রুম
পরিষ্কার
জন্য,
ওই সময় আপনারা বাইরে পাহারা দিয়েছেন বেশ কয়েকজন আর ভিতরে কয়েকজন করে?
এখানে ওরা দুজন ছিল, একজন বাইরে পাহারা দিচ্ছিল আর একজন যে ছিল আর কি সে ওইটা চুরি করতেছিল, আর আমি ছিলাম আমার ক্লাস টিচারের সাথে, যেহেতু কখনো বলতে না পারে যে আমার মানে আমার প্ল্যান ছিল এটা, যেহেতু কখনো বলতে না পারে যে এটা তো খোলার সাধ্য একমাত্র আমার স্টুডেন্টের মধ্যে, কারণ যেহেতু ক্লাসমেটে আমি চাবি আমার থেকে, আমি ছিলাম ক্লাস টিচারের সাথে, আমি রেজাল্ট কার্ড নিয়ে একটু কাজ করতেছিলাম স্যারের সাথে। তো এর মধ্যে আয়াসি বলতেছে যে স্যার সুরমা সেকশন থেকে আপনার প্রজেক্টটা চুরি গেছে আপনার ক্লাস থেকে।
তো তখন আপনি স্যারের সঙ্গে?
তখন আমি স্যারের সঙ্গে, আমি তো সব জানি আগে থেকে, মানে তারপর নাটক করতেছি আর কি। তো ভাইয়া এটা করার মূল উদ্দেশ্য এটাই, কারণ আমি যেহেতু এত বড় একটা মানে কি ভুল করে ফেলছি, চাইছিলাম যে এটা থেকে কিছু অর্থ পেলে ওটা সমাধান করা যাবে। আসলে এটা দেড় মাস পর সেল করতে গিয়ে দেখেছি যে এটা যতটুকু দামি মনে করছি মানে দামি ছিল সেটা, কিন্তু মডেল পুরানো হওয়াতে আমরা সেটা ভালো মানে কোনো দামই পাই নাই, যেটা এখনো আছে সেল করি নাই। তো ভাইয়া আমি এই এতগুলো ভুল করার পরে এখন আমি মানে কি এই কয়েক মাস আগের কথা বলতেছি, আমি ভালো করে রাতে ঘুমাতে পারতাম না, মানে ওই টেনশনে, ওরা আমার সবসময় ভয় দেখাতো এটাই যে আমি তোর ঘর আসে বলে দিব, ঘর আসে বলে দিব যে আমার টাকাটা দেয় না এই সেই। তো এর মধ্যে আব্বু একটু অশৃঙ্খল হওয়া শুরু করলো, যেমন আব্বু বলতেছে যে মানে যেহেতু পড়ালেখা করতেছি না আমি এই সমস্যাগুলো মানে ভুলগুলো করাতে, আমি আর ঘরও করতেছি না কলেজ যাচ্ছি না বিগত দুই মাস ধরে। তা আব্বু বলতেছে যে তোর আর কলেজ যাওয়ার দরকার নেই, তুই ডিরেক্ট চাকরি কর। তখন মানে আমি নিজের প্রেশারে সামলাতে পারতেছি না, আবার আব্বু আরো প্রেশার দিচ্ছে, তো এই কারণে আমি আব্বুর সাথে একটু বাজেভাবে কথা বলি, এই আমার লাইফের ফার্স্ট তখন দেখে আর কি। তো কথা বলার পর থেকে আব্বু মানে রাগ করে অনেকদিন আমার সাথে কথা বলে নাই। তবে এরকম করতে 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 একসময় মানে ঘরে সম্পূর্ণ আমি যে কিভাবে টাকাগুলো ওয়েস্ট করছি এগুলো কেউ জানে না।
মানে ওই সময়টাতে আপনি যেটা হচ্ছে যে ড্রাগ নিচ্ছেন, আপনি ড্রিঙ্কস করতেছেন, চুরির সাথে আপনি জড়িত সামহাও বিভিন্ন জায়গা থেকে চুরি করার মানে ক্লাস,
আমি জাস্ট ওইটাই ওই অনলাইন একটা চুরি
করতেছেন, বাড়ি থেকে পয়সা নিচ্ছেন যে কোনো ভাবে হোক, মানে এদিক ওদিকের কথা বলে পয়সা নিচ্ছেন, এবং একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন যেটাকে বলে। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আর এই অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। চ্যানেলটিতে গিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। কথা বলি আমি ফিরছি আবারও গেস্টের কাছে। জি, যেখানটা আমরা ছিলাম রাফি, তারপর
তো আমি যাদের থেকে টাকা ধার নিছিলাম সবাই আমার খালা সহ ফ্রেন্ডস গেলে সবাই আমার ঘরে মানে এক এক করে রিপোর্ট দিল, আর আব্বু জানলো। জানার পরে আব্বু সেদিন আমাকে কিছুই বলে নেই ভাইয়া, আমি মনে করছি অনেক কিছু হবে যে আমাকে ঘর থেকে বের করে দিবে। আব্বু সেদিন আমাকে কিছু বলে নেই, শুধু একটা কথা বলছে যে দেখ তুই কেমনে টাকাগুলো খরচ করছিস আমি জানি না, আমি তো তুই জিজ্ঞেস করতে চাচ্ছি না, কিন্তু একটা কথা বলতে চাই যে তুই টাকাগুলো খরচ করছ ঠিক আছে, জীবনে মানুষের ভুলই হয়, কিন্তু আমি চাই না যে দ্বিতীয়বার আর একই ভুলটা কর। এখন সময় আছে নিজের লাইফটাকে ঠিক কর, ভালোভাবে লেখাপড়া কর, ভালোভাবে খাওয়া দাওয়া কর, ভালোভাবে নিজের শরীরকে ঠিক রাখ। তো বিগত আরো এক মাস আগে, বেশি না এক মাস আগে, আমার শরীরটা আরো অন্যরকম ছিল। এই আব্বুর কথা বলার পর থেকে আমি যেহেতু আমার ফ্যামিলি মেনে নিছে টাকাগুলো দিবে, তো আমি এতটুকু টেনশনও করতাম না, ভালোভাবে চলাফেরা করতাম। কিন্তু ভাইয়া এই এই এক তারিখে গেছে, এক তারিখে আম্মু রিজাইন দিছে, আম্মু চাকরি থেকে অবসর নিছে। তো এরপরে আব্বু একটু আমার উপর মানে কি ক্ষিপ্ত আর কি চাকরির জন্য। তো এগুলো নিয়ে প্রতিদিন রাতে চিল্লাফাল্লো হতো। তো চিল্লাফাল্লা করার কারণে আমি একটু আব্বুর সাথে মানে গরম হয়ে কথা বলি। তো এগুলো বলার পরে মানে লাস্ট তিন তারিখ আব্বুর সাথে আমি এত একটা রুড বিহেভ করি যার কারণে আব্বু আমার সাথে কথা বলে না। কিন্তু ভাই গত 13 তারিখে আমি দুপুর প্রায় 1টা বাজে তখন আমি ঘর মানে শোকেস গুছাচ্ছি বা আমার পড়ার টেবিল যেটা ওইটা গুছাচ্ছিলাম, তো শোকেসের মধ্যে ওই যে আমি আর ওই লকটা টাইট দেওয়ার জন্য আমি স্ক্রুড্রাইভার আব্বুর ব্যক্তি স্ক্রুড্রাইভার গাড়ির ব্যক্তি স্ক্রুড্রাইভার বের করে এনে টাইট দিয়ে ওইটাকে চেয়ার ফুট রেখে আমি আমার বই গুছাচ্ছিলাম। তো এই মুহূর্তে আব্বু আসে আমাকে বলে যে তুই আমার জিনিস কেন ধরস, তুই আমার টাকা কেন খাস, তুই আমার টাকা খাবি না আমার জিনিস ধরবি না। আব্বু নিজের মুখে বলে মানে কি রাগে ওনাতে বলছে কিন্তু আমাকে খুব সেটা হার্ট করছে যে কথাটা এরকম ছিল তুই
খারাপ আচরণ করার পরে বাবার মুখ থেকে বেরোলো নাকি তার আগেই বেরোয়েছে?
আসলে খারাপ আচরণ আমি নিজে স্বীকার করছি, খারাপ আচরণ করছিলাম 3 তারিখে, কিন্তু 13 তারিখে তো আমার কোন ভুল ছিল না। আমার
3 তারিখে মানে 13 তারিখের আগে, সেটা
রাগ করে আমার সাথে কথা বলে নাই। কিন্তু 13 তারিখে এই ঘটনাটা স্ক্রুড্রাইভারটা আমি জাস্ট চেয়ার উপর রাখছি ওনার জিনিসটা।
আপনি 3 তারিখে খারাপ ব্যবহার করেছিলেন আপনি বুঝতে পেরেছিলেন যে আপনি খারাপ ব্যবহার করেছেন?
জি আমি পরবর্তীতে বুঝতে পারছি।
বুঝতে পারার পরে বাবাকে সরি বলা যে বাবা আমি কাজটা ঠিক করিনি এটা বলেছেন?
আসলে
সরি বলেননি। এই সরি না বলার কালচারটা আমাদের ফ্যামিলিতে নাই, মানে ব্রড সেন্স নাই, আমরা সন্তানদেরকে শেখাই না এটা। আমি সরি আমি বারবার ইন্টারাপ্ট করছি, প্রয়োজন আছে ইন্টারাপ্ট করার। আমি একটা খুব ছোট ইন্টারেস্টিং আমার একটা মেয়ে, আমার তো মেয়ের কথা বারবার বলি আমার অনুষ্ঠান, আমার মেয়ের বয়স 1 বছর পার হলো। এন্ড খুব ইন্টারেস্টিং বিষয়, ইংলিশে কিছু রাইম আছে, আপনারা যদি এই গুগলে খোঁজেন পাবেন ছোটদের শেখানোর জন্য। সেখানে একটা গান আমি দেখলাম এরকম বাচ্চাদের শেখানো হচ্ছে কখন সরি বলতে হয় কখন থ্যাংক ইউ বলতে হয়। মানে একটা বাচ্চা যার মুখে এখনো বুলি ফোটেনি সে ঘন্টার পর ঘন্টা ওই জিনিসটা দেখছে এবং তাকে তার আগেই শেখানো হচ্ছে কখন সরি বলতে হয় কখন থ্যাংক ইউ বলতে হয়। আমার কথা হচ্ছে আমি আমার কালচারকে ছোট করছি না, বাট যাদের যে কালচারটা ভালো সেটা আমার প্রশংসা করতে সমস্যা কোথায়। আমাদের মধ্যে এই জিনিসটা নাই, আমাদের আমাদের না আছে পরিবারে না আছে সমাজে। আমরা মনে করি সরি বলাটা নিজেকে অপমান করা, আমরা মনে করি যে একজনকে সরি বললে এটা আমাকে ছোট করা হয়। কত ভুল ধারণা দেখেন, একজনকে সরি বললে এটা নিজের মাহাত্ম্য প্রকাশ পায় যে মানুষ ভুল হতেই পারে, ভাই আমি সরি আমি অ্যাপোলজি করছি। অদ্ভুত বিষয় হচ্ছে নিজের ভেতরে ভেতরে আমরা সরি ফিল করি কিন্তু আমরা মুখে সেটা আনি না। মুখে আনলে সমস্যাটা কোথায়? একটা সরি কত বড় প্রবলেম সলভ করতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। ওর বাবা হয়তো মনে মনে পুষে রেখেছে যে আমার সন্তান যে এত বড় খারাপ ব্যবহার করলো আমার সঙ্গে, আমি তো তার কাছ থেকে সরিটা এক্সপেক্ট করি। কিন্তু হয়তো বাবাদের চিন্তাও করে নাই যে সন্তান তো সরি বলাটা সে ছোটবেলায় শেখায় নাই, সুতরাং সে সরি বলবে না। এবং আপনি যখন খারাপ ব্যবহারটা করেছিলেন আপনার মা কি প্রতিবাদ করেছিল? আপনার মা কি বলেছিল যে তুমি তোমার বাবার সঙ্গে খারাপ কাজ করছো এটা ঠিক করো না? মা বলেছিল এটা? মা ঠিক কাজ করেছে, আপনি সরি বলাটা উচিত ছিল। আপনি কি ভিতরে ভিতরে অনুভব করেছিলেন যে আপনি খারাপ কাজ করেছেন?
আসলে ভাইয়া আমি মানে নিজেকে খুব অপরাধ মনে করছি ঘটনার পথে, কিন্তু ভাইয়া সরি বলতে পারিনি এই কারণে, কারণ
একটা আড়ষ্টতা ছিল।
জি
এক্স্যাক্টলি আমি সেটাই বলতেছিলাম, হয়তো ওই আড়ষ্টতা ভেঙে যদি বাবাকে একবার সরি বলে দিতেন যে অন্তত যে কোনো ভাবেই হোক না কেন, হয়তো সরাসরি বলতে পারছে না মাকে দিয়ে বলালেন বা অন্য কোনো ভাবে বলালেন যে মা আমি তো আসলে বাবাকে বলতে পারছি না তুমি একটু বলো যে আমার খুব খারাপ লাগতেছে, দেখতেন বাবা অন্যরকম আচরণ করতো, 13 তারিখের ঘটনাটা ঘটতো না। এবং যে কারণে হয়তো 13 তারিখে আপনাকে এই ধরনের কথা বলেছে এবং সেটা আপনাকে খুব খারাপ লাগবে, খুব স্বাভাবিক। বাবা হচ্ছেন সন্তানের কাছে মানে বটবৃক্ষের ছায়ার মতো, সে যদি বলে যে তুই আমার কোনো কিছু ধরবি না আমার জিনিস তুই খাস, এর চাইতে কষ্ট করার কি হতে পারে? সো ঘটনাটা ঘটলো, তারপর কি হলো?
তারপর সেদিন রাতে আমি বের হয়ে যাওয়ার জন্য সবকিছু গুছাইলাম, আমি বেরে যাব, তো আম্মু আমাকে যেতে দিচ্ছে না, তো আব্বু ছিল ঘরের মধ্যে। তো আমার মানে আমার মাথায় একটাই কথা ঘুরতেছে, আমি এখন ঘর থেকে বেরো, কোথায় যাবো জানি না কিন্তু আমি ঘর থেকে বেরো
বাবারই কথা বলার জন্য।
হ্যাঁ বাবা এই কথা কেন বললো আমাকে, মানে আমার মাথায় এটা আমি ঘর থেকে বেরো কিন্তু কোথায় যাবো আমি যাই না, যেখানে যাবো যাবো কিন্তু ঘর থেকে বেরোবো। আমার ভাই আসলো জব থেকে, আম্মু তো ঘরেই, তো কেউ বেঁধে দিচ্ছে না, ভাইয়া বেঁধে দিচ্ছে, আমু বেঁধে দিচ্ছে না। আমার ভাই আমার উপর রিয়েক্ট করতেছে, তার ডাবল রিয়েক্ট করতেছি আমি ভাইয়ের উপরে, যে আমি ঘর থেকে বেরোবো, আমি ঘর থেকে বেরোবো। আম্মু বলতেছে এক পর্যায়ে গিয়ে সামাল দিতে মানে সামলাতে না পারে, আম্মু বলতেছে তুই যদি এখন ঘর থেকে বেরিয়ে যাস তুই আজকে মানে আজকে রাতে বেরিয়ে যাবি, কালকে সকালে আমার মরমুখ দেখবি। তো আম্মু এই কথাটা বলার পর আমি আম্মুকে রিয়েক্ট করি যে তুমি যদি মরে যাও তাহলে আমি মরে যাবো। তো এভাবে করে কথা কাটাকাটি হওয়ার পর আমাকে কোনো কথা সামাল দিতে না পেরে এক পর্যায়ে আম্মু আসি বলতেছে যে আর আর চিল্লাইস না, আর দুঃখ দিস না, তোর আব্বু পাশের ঘরে কান্না করতেছে। তো এটার পর ভাইয়া আমি আর কিছু বলি নাই, তো ব্যাগ ট্যাগ রেখে বেরিয়ে গেলাম। বাইরে যা অনেকক্ষণ চিন্তা করলাম ভাইয়া যে আসলে আমি কি করতেছি, আমার এটা কি রাইট হলো নাকি আমি যদি নিজে শান্ত হয়ে আব্বুকে যদি ক্ষমা চাইতাম বা এই ভুলটা যদি স্বীকার করতাম। আব্বু তো আমাকে আগে যত ভয়ানক চেহারা ধারণ করুক কিন্তু সেদিন ঘটনাটা শোনার পর বা সবাই যখন বললো আমার থেকে টাকা পাই কিন্তু আব্বু তো সেদিন আমার কিছু বলেনি, কিন্তু একটা কথা বলছিল যে যে ভুলটা করছিস করছিস কিন্তু নেক্সট একই ভুল আর করিস না।
সবাই যখন এসে বলছে বাবাকে যে বাবা আপনার কাছে টাকা পায়, বাবা কি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল যে আমার ছেলের এত ধার দেনা হলো কিভাবে?
না, আব্বু আমাকে এটা জিজ্ঞেস করছে যে কিভাবে টাকাটা খরচ করছিস।
আপনি কি বলেছিলেন?
আমি জাস্ট আব্বুকে এটা বলছি যে আব্বু আমি এটা ব্যবসার কাছে খরচ করছি।
কি ব্যবসা, কি কি কারণে, এগুলো কিছু জিজ্ঞেস করেনি?
জি জিজ্ঞেস করছে। তো আমার যেহেতু মানে মানে ব্যবসার আইডিয়া আছে, তো সেহেতু আব্বুকে বললাম যে আমি ঢাকা থেকে 2 লট কাপড় আনেছিলাম, ওইগুলো ওয়াশিং করে ডাইস করে মানে মার্কেটে ছাড়ছিলাম, ভালো লাভ হয়েছিল, কিন্তু আমার সাথে যে বড় ভাইটা শেয়ার হোল্ডার ছিল সেই টাকাগুলো আত্মসাত করে। মানে আব্বুকে ভুল বলছি, মিথ্যা কথা বলছি আমি।
হয়তো ঘটনাটা আমাদের সিক্রেটসে যে ধরনের ঘটনা প্রচার করা হয় যত ভয়ানক ঘটনা, ঘটনাটা শোনার দিক থেকে হয়তো বা সেরকম মনে হচ্ছে না আপনাদের কাছে, কিন্তু একটা ছেলের জীবন ধ্বংস হয়ে যেতে পারে পারিবারিক এই ডিলেমার কারণে। এবং দেখুন, ও কিন্তু ড্রাগের মধ্যেও সেই সময়টাতে এবং সিদ্ধান্ত নিতে পারছে না, বয়সন্ধি কালো চলছে এবং একই সাথে পুরনো একটা বদভ্যাস তো আছেই। পারিবারের পরিবার হচ্ছে একটা ছেলের বা একটা মেয়ের সর্বশেষ আশ্রয়স্থল, সবচেয়ে নির্ভরতার জায়গা, এবং ওইখানে যদি মানুষ শান্তি না পায় তাহলে পৃথিবীতে সে যত কিছু যে সে মহান গ্রিক বীর আলেকজান্ডার হলেও কিছু চায় আসে না, কারণ ঘরে ফিরে তার শান্তি নেই, সে শান্তি মতো ঘুমোতে পারবে না। তো এই যে কথা, এই কারণে বলছি যে আমাদের পরিবারে আমরা যখন সন্তানদেরকে বড় করি, প্লিজ আজকে থেকে যারা যারা গেছে তারা তো গেছেই, আজকে থেকে ট্রাই করুন বাবা কিংবা মা বা বোথ সাইড থেকে সন্তানকে কোনো কোনো জায়গায় বন্ধুর মতো বড় করতে। ওকে ও যেন বলতে পারে ওর ভেতরের ভয়ানক যন্ত্রণা হচ্ছে একটা কথা নিয়ে, বাবা কিংবা মা সেটা রেসপেক্টের জায়গা থেকে হোক বা কমপ্লেক্সিটির জায়গা থেকেই হোক বলতে পারছে না বাবা মাকে সেটা। সেই কালচারটা হয়তো আমাদের একটা সময় ছিল, কিন্তু এটা প্রয়োজনের জন্য আমাদের একটু ভেঙে দেওয়া উচিত। হোক না, ছেলে সে শেয়ার করুক যদি কোনো মেয়েকে ভালো লেগে থাকে যে বাবা মা আমার আজকে ওই রকম একটা ঘটনা ঘটেছে, এবং মা তাকে একটা যদি রাইট ডিরেকশন দেয় তাহলে ওই ছেলের দ্বারা কখনো ভুল হওয়া সম্ভব না। আমি বহুবার এই গল্পটা রেডিওতে বলেছি, বহুবার বলেছি, আমার পার্সোনাল লাইফের একটা গল্প আজকে শেয়ার করতে চাই। সেটা হলো আমি তখন রেডিও টুডেতে, আমি আজ থেকে আরো অনেক আগের বছরের গল্প কথা বলছি, সেই সময় বাই দ্য ওয়ে কংগ্রেচুলেশন রেডিও টুডে, তারা 12 বছর পার করলো, রেডিও টুডের 12 বছর পার হয়েছে, আমারও ক্যারিয়ার বয়স 12 বছর রেডিওতে, সো কংগ্রেচুলেশন যেহেতু প্রসঙ্গটা চলে আসলো। সেই সময় হঠাৎ করে একটা ভদ্রমহিলা আমাকে একদিন একদিন ফোন দিলেন, ফোন দিয়ে বলছেন যে তার আগে বেশ কয়েকবার আমাকে একটা মেয়ে বারবার নক করছিল, খুব ছোট, সে এসএসসি পরীক্ষার্থী এবং সে গোল্ডেন পাওয়ার সবগুলোতে, ক্লাস ফাইভে গন্ডিল পেয়েছে, সবগুলো খুব ভালো রেজাল্ট। তো সে কথা বলে, আমিও টুকটাক রিপ্লাই দিই সে সময়টাতে, ওকে নতুন নতুন তো মানে এই সেলিব্রিটি ইমেজ বা যেটাই বলেন না কেন একটু এনজয় করছিলাম সামহাও। হঠাৎ করে একদিন ভদ্রমহিলা রাত্রেবেলা ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়ে বলছে যে কি প্রিয়া তুমি তো আমার ছেলে মেয়ের বয়সী হবা, আমি তোমাকে তুমি করেই বলি, আমার মেয়েটা তোমাকে খুব পছন্দ করে। তখন আমি একদমই আজ থেকে আরো 12-13 বছর আগের গল্প বুঝতেই পাচ্ছেন, তো আমি একটু ভেবাচাকা খেয়ে গেলাম যে মা হয়ে এই ধরনের কথা বলছে। ও আমাকে, উনি আমাকে ফার্স্ট যেটা বললো, দেখো আমার হাজবেন্ড থাকে সাউথ আফ্রিকাতে, আমার একটাই মাত্র মেয়ে এবং আমি আমার আমার মেয়েটা যে তোমাকে এত বেশি পছন্দ করে সবকিছু আমি জানি, ইন ডিটেল আমি জানি। তো আমি কিছুটা ঘাবড়ে গেলাম যে আমি কোনো অন্যায় আচরণ করে ফেললাম কিনা তার মেয়ের প্রতি। সো ইন দ্যাট মোমেন্টে সে আমাকে যেটা বললো যে তুমি, আমি তোমার সাথে কথা বলেছি, আজকের পর থেকে ওর সাথে কথোপকথন বন্ধ করে দিবা, এই জন্য ফোন দিয়েছি তোমাকে, তোমাকে ফোন দিয়েছি এই কারণে যে তুমি যদি ওকে একটু বোঝাও সুন্দর করে যে ওর সামনে এসএসসি পরীক্ষা, ও যেন একটু ভালো করে পড়াশোনা করে। অ্যান্ড বিলিভ মি, ওই মহিলা আমাকে শাসায়ও নি, ওই মহিলা আমাকে কোনো কিছু বলেনি, উনি এত ইন্টেলিজেন্ট ছিল, উনি আমাকে দুটো মেসেজ দিয়েছে এই কথার মধ্যে। একটা হচ্ছে যে আমি কিন্তু জানি যে তুমি ওর সাথে কি ব্যবহার করছো, আর দ্বিতীয়ত যেটা সেটা হলো যে এই মেয়েটা সে যেন তুমি যদি তুই বলো তাহলে সে ভালো করে পড়াশোনা করবে। অ্যান্ড তারপরে আমি তাকে সে আমাকে যেদিন ফোন দিলাম খুব সুন্দর কথাকে বুঝিয়ে দিলাম, দেখো তোমার বয়সের সাথে আমার বয়সের ডিফারেন্স রাখ দিন এবং এইরকম এরকম তোমার খুব ভালো করে পড়া উচিত, আই ক্যান বি ইউর এল্ডার ব্রাদার, তুমি এখন অনেক অল্প বয়সে। সো আমি এই যে বোঝালাম বিষয়টা আমি এটা ভুলেও গিয়েছি এবং তারপরে ধীরে ধীরে মেয়েটা আমার ফোন দেয় না, যোগাযোগ করে না। হঠাৎ করে আরেকদিন ফোন এবং সে বলছে যে আমি অমুক, আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছি। সো আমার ওই মাটার কথা মনে পড়ল, ধরেন এটা তো একটা কোনো ব্যাড হ্যান্ডও হতে পারতো বা অন্য কোনো কিছুতে হতে পারতো, মা এটা জানার পরে তো মেয়েটার সাথে খারাপ আচরণ করতে পারতো যেটা হয় আমাদের সোসাইটিতে, কিন্তু মা সেটা করেনি এবং খুব সুন্দরভাবে সেটা সে হ্যান্ডেল করেছে এবং সাকসেসফুলি সে রেজাল্টটাও পেয়েছে। আমাদের এরকম পরিবার দরকার, দরকার এই কারণে যে সন্তান যদি কোনো ভুল করে অবশ্যই ভুল করবে, ওরা ভুল করবে না, ওদের বয়স তো অল্প, ওদের তো ভুল হতেই পারে, সেটা যেন আমরা ওদের উপরে এমনভাবে শাসন না করি, এমনভাবে আচরণ না করি। কোনো কোনো সময় নিজেকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমি মানি, কিন্তু সেটা আপনার মাথায় রাখতে হবে যে আমি খারাপ আচরণ করলে সেটা সমাধান আসবে না, বরং এটা আরো হিতে বিপরীত হতে পারে। এবং এই যে ছেলেটা ও আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, ও কিন্তু ব্রিলিয়ান্ট একটা ছেলে ছিল, বা আমি জানি না শেষ পর্যন্ত ওর কি হয়েছে, ওর এই যে মারাত্মক রকমের কমপ্লেক্সিটি, কখনো ড্রাগের কাছে যাওয়া, কখনো পয়সা চুরি করা, সেটা যেটাই করুক না কেন সেটা কিন্তু ওকে ভালো একটা জায়গায় আনেনি। ও যদি শেয়ার করতে পারত ফ্যামিলির সাথে, বাবাকে যদি বলতে পারত, ওর মাকে যদি বলতে পারত, ওর মারা যদি খুব ভালো করে ট্রিট করত, তাহলে হয়তো আজকে ওর সিক্রেটসে বসতে হতো না। আমি এই কথাটাই বারবার বলতে চাচ্ছি এবং এমন কিছু প্রবলেম যেটা আমাদের সমাজের প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই আছে, শুধু এই সামান্যতম জায়গাটুকু যদি আমরা সংশোধন করে ফেলি তাহলে সবার জীবনে এরকম সিক্রেটসের জন্ম হতো না। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আর এই অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। চ্যানেলটিতে গিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে রাফি কনফেস করছে। আমি কথা না বাড়িয়ে রাফির কাছেই ফিরতে চাই। ইন দ্য মিন টাইম আপনাদেরকে বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি শুধু আমরা অনলাইনে দিই আমাদের ইউটিউব চ্যানেলে। fusionb.com নামে একটি ওয়েবসাইট আছে যারা বিভিন্ন রেডিও থেকে কন্টেন্ট নিয়ে সেখানে আপলোড করে, যেটা অবৈধ, এবং আমাদের চ্যানেল থেকেও তারা এই কন্টেন্টগুলো নিচ্ছে জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের নিয়ে সেখানে আপলোড করছে। আমরা তাদেরকে গত অনুষ্ঠানে সতর্ক করেছি, আজকেও সতর্ক করছি, এবং আমরা চাইব যে আমাদের জীবন গল্প এবং সিক্রেটস এর যতগুলো এপিসোড তারা ওখানে আপলোড করেছেন, যেহেতু আপনারা রেডিওটা এখান থেকে অনুষ্ঠানটা কেটে ওখানে বসান, আপনারা নিশ্চয়ই শুনবেন, সে কারণে আপনাদেরকে বলা প্রত্যেকটি এপিসোড আপনারা ওখান থেকে খুব দ্রুত সরিয়ে ফেলুন, নইলে আপনাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আইসিটি অ্যাক্ট কতটা পাওয়ারফুল, সুতরাং আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এতদিন যা করেছেন বুঝে না বুঝে, যেহেতু এই কন্টেন্টগুলো ঢাকা এফএম এর পেইড কন্টেন্ট, সুতরাং এগুলো নিয়ে অন্য কেউ এই কাজটা করুক এবং এটা আমাদের প্রচারে সমস্যা হচ্ছে, এই জন্য আমরা আপনাদেরকে প্রথম পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম। আমরা এখনও দেখতে পাচ্ছি আপনারা এই কাজটা করে যাচ্ছেন, আপনাদেরকে শেষবারের মতো সতর্ক করছি, প্লিজ স্টপ দিস ইমিডিয়েটলি। ওকে, যেখানটায় আমরা ছিলাম, কি হলো তারপরে?
তারপর এখন ভাইয়া আমার
ক্লাসের কি ঘটনা ঘটেছে, ক্লাস থেকে কি করে হয়েছে?
এটা আমাদের, আমার ক্লাস টিচার যে উনি এবং আমাদের কমার্সের যে হেড টিচার, আমি কমার্স স্টুডেন্ট, তো ওই দুজনই আমার ফ্যামিলির সাথে ন করার চেষ্টা করছে, কিন্তু মাঝখানে আমি করছি কি ভাইয়া, ওই যে কলেজের বেতন জমা দিনে আমি তো বেতন জমা না দেওয়ার কারণে আমি কিন্তু এই জানুয়ারি থেকে আমার কোন বেতন পে নাই কলেজে, যার কারণে ফাইন সহ জরিমানা সহ পরীক্ষার ফিস আমার 32,000 টাকা এখন অ্যাকাউন্টে আছে ডিউ। তো আমি এটা লুকানোর জন্য আমি আমার ক্লাস টিচার এবং কমার্সের হেড টিচার যিনি, তো ওনার দুজনকে আমি বললাম যে আমার পরিবার ঢাকায় থাকে, চট্টগ্রাম থাকে না, মিথ্যা কথা বললাম যাতে আমার ফ্যামিলির সাথে নক করতে না পারে। এবং সেখানে আমার ফ্যামিলির নামে যতগুলো নাম্বার দেওয়া, মানে আব্বু আর আমুর নামে যতগুলো নাম্বার দেওয়া, সেখানে সবগুলো আমার নাম্বার দেওয়া।
তোমার কমপ্লেক্সিটি এত বেশি, মানে তুমি আজকে যে কথাগুলো এখানে এসে বললা, এই কথাগুলো কি তোমার ফ্যামিলি শুনতে পাবে? এই যে অনুষ্ঠান যখন প্রচার হচ্ছে তখন কি শুনতে পারবে, শোনার কোন সুযোগ আছে?
আশা করি আমার ভাইয়া শুনবে, কারণ আমার ভাইয়া আপনার ভক্ত।
আচ্ছা, তো তোমার ভাইয়া শুনলে হয়তো তোমার কণ্ঠ শুনে বুঝতে পারবে যে তুমি আসলে কে বা কি বলছো। তোমার ভাইয়ার তো লেখাপড়া হয়নি ক্লাস ফাইভের পরে,
না
একমাত্র তুমি পসিবিলিটি ছিল যে হচ্ছে হলো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তোমার ফ্যামিলি মোটামুটি হাল ধরবে। তোমার বাবা এখন কি করে?
সিএনজি চালায়।
এখনো সিএনজি চালায়। তো লেখাপড়াটা হলো না মূলত অর্থের কারণে?
জি।
এই ভুলটা কার, এই দায়টা কার?
আসলে বলবো এটা আমারই।
তুমি তো তোমার জায়গা থেকে মনে করছো তোমার, কারণ তুমি পরিণত বয়স হয়েছো, আমি তো মনে করি তোমার ফ্যামিলিরও এখানে দায় আছে।
আমি একদিকে আমার ফ্যামিলির দোষ দিব না, কারণ এই কারণেই যে আমার ফ্যামিলি কিন্তু কোনো দিক দিয়ে শিক্ষিত না, ঠিক আছে? কারণ ওরা যেভাবে বড় হয়েছে, আমি যেভাবে বড় হয়েছি সেভাবে তো আমার ছেলে মেয়েকে বড় করতে চাইবো, কারণ আমার ফ্যামিলি তো কোনো শিক্ষা পায়নি।
না, কিন্তু আমি এটাতে একমত না। একমত না, শিক্ষিত মানে কি, মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই যে সে ফ্যামিলির প্রতি প্রপার জাজমেন্টে যাবে, এটা ব্যাপারটা এরকম না। আমি গ্রামে অনেক ছেলে মেয়ে, অনেক পরিবার দেখেছি, তারা বাবা মারা সন্তানের সাথে অনেক বিষয় নিয়ে অনেক সুন্দরভাবে ইন্টারফেয়ার করে।
আর দিদি ভাইয়া, এখানে আমার ফ্যামিলি তো আমাকে মানে যে কেয়ার করবে ওইটা তো সময়টা পায় নাই, কারণ আমার মা, আমার বাবা, আমার ভাই যারা আমাকে কেয়ার করতে পারত, যারা আমাকে পরামর্শ মানে সবকিছু ইয়া করতে পারত, কন্ট্রোল করতে পারত, তারাই তো।
তোমার বাবা কি এরকম হয়েছে কখনো যে তোমার বাবা সারাদিন পরে এসে তোমাকে কোলে তুলে অনেক আদর করেছে, তুমি যেখানে যেতে চেয়েছো সেখানে নিয়ে গেছে, তোমাকে তোমাকে আদর করে তোমাকে সবকিছু কিনে দিয়েছে?
তখন যখন ছুটি ছিলাম আমি তখন
পেয়েছো। তারপরে তোমার বাবার সাথে এতটা রিজিড সম্পর্ক কেন হলো, এতটা দূরত্ব কেন হলো?
কারণ আমার আব্বুর ছোটবেলা থেকে, মানে আমি যখন ছোট থেকে, মানে আমার আব্বুর কোন ধরনের ইচ্ছা নেই যে আমাকে পলায় করাবে। পলায় করছি ততটুকু আমার মার ক্যারিয়ারে,
মার ইচ্ছা, মার ইচ্ছার কারণে আমি পড়াশোনা করেছি। পড়াতে চাইনি কেন?
পড়াতে চাইনি এই কারণে, কারণ ভাইয়া পড়ালেখা বলতে আমরা আর কতটুকু পড়তে পারবো, মানে আব্বুর কথা যেটা আর কি, কতটুকু পড়াতে পারবো, কতটুকু বা টাকা খরচ করা যাবে? তো এখন যদি আমরা যদি আগে থেকে একটা মানে জব করি, মানে যেমন গার্মেন্টস যদি আগে থেকে যে কোনো একটা সেক্টরে যদি জব করতে থাকে,
ডেভেলপ করে ফেলবো অল্প সময়ে। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো, তোমার সামনে কি এরকম কোন আইডল ছিল যে লেখাপড়া করে অনেক দূর গেছে, যাকে দেখে তুমি উৎসাহ পেতা, বা তোমাকে কেউ কি কখনো বলেছে ক্লাসে? ক্লাস টিচাররা তো শুধু একাডেমিক পড়াশোনায় পড়ায়, কিন্তু একাডেমিক পড়াশোনার বাইরে এসে কখনো কি ধরনের কথা বলেছে যে তুমি এভাবে পড়লে জীবনে একদিন এটা হতে পারবা, বা দিন মজুরের ছেলেও অনেক সময় অনেক বড় জায়গায় যায়, এই কথাগুলো কি জানতা? এগুলো কি কেউ কখনো বলেছে?
আসলে একজন ব্যক্তি ছিলেন আমাদের এখানে যাকে মানে ইন্সপায়ার হওয়ারই কথা, কারণ ওনার বাপ মারা যায় অনেক আগে, উনি একা ওনার তিন ভাই বোনকে পলায় করাইছে, উনি নিজেও পলায় করছে, ফ্যামিলি চালাইছে, এবং ওনার মা ঘরে, ওনার মাকে চাকরি করতে দেয় নাই, ওই আপনি যেটা বললেন ওইরকম একটা ভাইয়া। আর দ্বিতীয় ভাইয়া আর ইন্সপায়ার না পাওয়াতে, কিন্তু আমি সবচেয়ে বেশি ইন্সপায়ার যেটাতে হয়েছি ভাইয়া, আমি যে আপনাদের যে অনুষ্ঠানটা, আপনি কিন্তু আগে 89.2 আর যে ছিলেন সেখানে যাহা বলিব সত্য বলিব এবং হেলেট নেন টু জিরোতে অনুষ্ঠান করতেন, তা আমি বলবো কি ভাইয়া জানেন যে আমি কিন্তু জীবনে আরো অনেক বড় ভুল করে বুঝতে পারতাম, কিন্তু আমি সেই ভুলগুলো থেকে হ্যাঁ এগুলো করছি, কিন্তু এগুলো মানে
কিছুটা হলো নিজেকে সংশোধন করেছো না, সেটা আমাদেরকে অনেকেই বলে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি, মানে তোমার লাইফে এমন কোন গোল ছিল না যে গোলটা আলটিমেটলি তোমাকে থাকে না যে একটা মানুষ বড় হয়ে আমি এই জায়গাটা যেতে চাই, এই চাকরিটা করতে চাই, এটা করতে চাই, ওটা করতে চাই, এবং ওটার জন্য আমাকে যেভাবেই হোক না কেন এই রাস্তাতে যেতেই হবে, আমাকে লেখাপড়া করতেই হবে, ওরকম কোন গোল কি তোমার লাইফে ছিল?
আসলে লক্ষ্য ছিল, কিন্তু এটা আমি আমার ফ্যামিলির জন্য রাখতে পারিনি ভাইয়া।
ফ্যামিলি কোথায় বাধা দিল তোমাকে লক্ষ্যটা রাখতে?
ফ্যামিলি প্রথম বাধা সৃষ্টি করলো আমার, আমার কিন্তু এসএসসির আগে সবকিছু বেটার ছিল, আমার সব দিক দিয়ে বেটার, মানে কি সবাই ভালো জানতো, কিন্তু এসএসসির পর যে আব্বু বারণ করলো যে না তোর কলেজে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, তুই জব কর, তোর ভবিষ্যতে মানে ভালো একটা
পজিশন, কলেজে তুমি ভর্তি হয়েছো এবং খুব ভালো একটা কলেজে তুমি ভর্তি হয়েছো। হ্যাঁ,
তো ওইটা আমার আম্মুর সাপোর্টে, কিন্তু ওই তখন থেকে আব্বুর মানে আমার মনে আব্বুর জন্য একটা সংকোচ তৈরি হলো যে আব্বু কেন আমাকে পলায় করে যাচ্ছে না, দুইটা বছরই তো,
আচ্ছা, তো তোমার মনে সংঘর্ষ হয়েছে ইন্টারমিডিয়েট পরে তুমি আর পড়তে পারবা না?
হ্যাঁ
এরকম। তো তখন তোমার উচিত কি ছিল? তখন তোমার উচিত ছিল যে বাবা যদি পড়তে নাও দেয় আমাকে নিজের পয়সা নিজে রোজগার করে পড়তে হবে।
জি ভাই, তখন আমার ওই লক্ষ্যটা ছিল, কিন্তু আমার লক্ষ্যটা ছিল এটাই যে আমি টিউশনই করবো বা পার্ট টাইম একটা জব করে আমার পলের কষ্ট আমি নিজে চালাবো।
সেটা করলাম না কেন?
তো সেটা হয়নি ভাইয়া, ওই মাঝে আমি কলেজের পরপরই কিন্তু আমি ওই যে বেতনটা ওইটা ভেঙে ফেলার কারণে
তুমি সেই লাইন থেকে উল্টা লাইনে চলে গেছো। তুমি সেটা না করে উল্টা লাইনে চলে গেছো। আসলে কিছুই বলার নেই এখানে, শুধু একটা কথাই বলবো যে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমরা যদি বলি যে কেউ ড্রাগ নেয়, কেউ চিন্তাই করে, কেউ এটা করে, কেউ ওটা করে, কেউ খুন করে ফেলেছে বা মার্ডার করেছে, অবশ্যই বড় রকমের অপরাধ, কিন্তু এর চেয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভয়ানক রকমের অপরাধ হচ্ছে নিজের ক্যারিয়ারের প্রতি যদি কেউ ইনজাস করে। আমি সবসময় একটা কথা বলি যে যাই কিছু করো না কেন জীবনে, কখনো দুটো জিনিসে কোনো স্যাক্রিফাইস করবো না, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে ক্যারিয়ার। এডুকেশন না থাকলে ক্যারিয়ারও হবে না, মানে হয় সাধারণত হয় না আর কি, যেটা আমরা জানি। তো তোমার লাইফের সবচেয়ে বড় বাধাই হচ্ছে হলো এটা। এরপরে কি হবে জানো? তোমার যারা বন্ধু তারা তোমার সিনিয়র হয়ে যাবে লেখাপড়াতে, তখন তোমার একটা মারাত্মক খারাপ লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে তুমি ফ্রাস্ট্রেশনে ভোগা শুরু করবা, এবং এই ফ্রাস্ট্রেশনের কারণে তোমার লাইফ হয়তো ডিরেইল হয়ে যাবে। বাট আমরা হোপ করি ভালো কিছুর জন্য। সো আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে শুভকামনা জানাতে পারি তোমার রেস্ট অব দ্য লাইফের জন্য। যতটুকু ভুল করেছো, ইউ আর 19 রাইট নাও, 19 হয়তো বা হবা, সো তোমার অনেক ইয়াং চ্যাপ তুমি, সো সেই জায়গাটা থেকে তোমার কারেকশন করার অনেক সুযোগ আছে। জীবনে একটা বছর বড় কিছু না, ইভেন দো আমি যদি এভাবে বলি নিজেকে ভালো রাখার জন্য লেখাপড়াও অনেক কিছু না। সো তুমি যদি মনে করো তুমি অনেস্ট থাকবা যে ভুলগুলো তুমি তো রিয়েলাইজ করতে পেরেছো তোমার ভুলগুলো কি, এবং এখন যেহেতু তুমি বয়স তোমার হয়েছে, আমি চাইবো না যে ফিউচার তোমার যখন সংসার হবে তুমি তোমার সন্তানের প্রতি ভুলটা করো। সো তুমি তোমার এই জায়গাটা থেকে তুমি তোমার ভুলগুলো সেভ করো, এবং একই সাথে তোমার ফ্যামিলি তোমার সাথে যে ভুলগুলো করতেছে সেই ভুলগুলোকেও তোমার মতো করে সেভ করে সামনের দিকে আগাও। এই শুভকামনাটাই থাকলো। আর বাংলাদেশের এডুকেশন সিস্টেম এত বেশি কনভেনিয়েন্ট, হ্যাঁ, কেউ যদি লেখাপড়া করতে চায় তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না কোনো কিছু, ঠিক আছে? সো আমি এটাই বলবো, তোমার দুই হাত পা আছে, ইউ লুক ভেরি গুড মার্শাল্লাহ, সো ইউ হ্যাভ গ্রেট প্রসপারিটি, তুমি চাইলে তুমি উদাহরণ হতে পারো মানুষের কাছে, তোমার সেই বয়স আছে এখন, ঠিক আছে? সো নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। আমি আজকের এই সিক্রেটসটা এখানেই শেষ করতে চাই প্রিয় শ্রোতা, আমি অনেক ইন্টারাপ্ট করেছি, এবং আমি সিক্রেটসে এখন কিছু হালকা লাইট কিছু এপিসোড আপনাদের সামনে নিয়ে আসছি যেটা সবার জীবনকেই টাচ করতে পারে। বিশেষ করে তিন এজার এইসব ছেলে মেয়েদেরকে আমাদের বেশি ফোকাস করা উচিত, কারণ এরা রাতের বেলা জেগে অনেকেই আমাদের এই অনুষ্ঠানটা শোনে। এদের জীবনে আসলে ওই রকম মার্ডার করার মতো কোনো অপরাধ থাকে না, কিন্তু নিজের প্রতি ইনজাস করার মতো অনেক ধরনের কারণ থাকে, সেটা যাতে না হয় সেটা আমরা আজকের এই এপিসোড থেকে সবাইকে এই আহ্বানটা জানাতে চাই। সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি সিক্রেটস। আগামী বুধবার রাত 11টায় আমার সঙ্গে কথা হবে জীবন গল্পে। শুভরাত্রি। Secrets. Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.